আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে একযোগে 94.4 জাগো এফএম এবং জেগে থাকার স্টেশন, জাগিয়ে রাখার স্টেশন জাগো এফএম 94.4 আপনি এই মুহূর্তে শুনছেন। এবং বৃহস্পতিবার রাত এবং ঠান্ডা ঠান্ডা হিমহিম একটা ব্যাপার স্যাপার, তো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত রকম সময় কিন্তু আজকে আমাদের কাটবে। এবং একই সঙ্গে যে আর আমরা সবসময় প্যারানর্মাল ব্যাপারগুলো আসলে খুব বেশি এনজয় করি, সো তাদের কিন্তু একটা মানে চমৎকার সুযোগ। এবং এখানে নানা রকমের গল্প কিন্তু আমরা প্রতি সপ্তাহে শুনে থাকি। কখনো স্কুল স্টুডেন্টরা আসেন, কখনো টিনেজাররা আসেন, কখনো কখনো একটু সিনিয়র সিটিজেনরা আসেন। তো সব মিলিয়ে আমাদের এই ভূত স্টুডিও এই অনুষ্ঠানটায় যেটা হয় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিন্ন ভিন্ন কিছু স্টোরি আমরা শুনতে পাই এবং যেই ঘটনাগুলো আপনাকে প্রতি সপ্তাহেই নতুন নতুন কিছু এক্সপেরিয়েন্স দেয়। এবং আশা করছি ভাল লাগছে। ভূত স্টুডিওর নতুন আরও একটা এপিসোডে আপনাকে স্বাগত। এবং সঙ্গে রয়েছে আমি আর জি অপূর্ব এবং ফেসবুকে জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ জাগো কুমিল্লা, এবং একই সঙ্গে আর জি অপূর্বর যেই ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনি দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে জাগো এফএম এর যে ওয়েবসাইট, জাগো এফএম এর যে মোবাইল অ্যাপ, সবগুলো মাধ্যমে কিন্তু আপনাকে এই মুহূর্তে আমরা শোনাতে পারছি। এবং এই ব্যাপারটা আমাদেরকে ভীষণ রকম ভালো লাগে যে সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু কেউ না কেউ আমাদের সঙ্গে থাকেন। যারা ঢাকায় আছেন তারা, বা যারা চিটাগং বা হচ্ছে কুমিল্লা মুন্সিগঞ্জ ফ্রিকোয়েন্সির আওতায় যারা রয়েছেন তারা সরাসরি ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন। এর পাশাপাশি একদল মানুষ যারা জাগো এফএমটাকে খুব করে ওন করে, সেই মানুষগুলো কিন্তু এখন এই মুহূর্তে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এই জায়গাগুলোতে কানেক্টেড। তো অনেকদিন পর মানে সরাসরি বসে গল্প শোনার সুযোগ পেয়েছি, একটা অন্যরকম আনন্দ ভেতরে কাজ করছে। তো সব মিলিয়ে আজকের এপিসোডটা হবে দুর্দান্ত, এটাই হচ্ছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। তো আপনি ইন দ্য মিন টাইম যেখানেই থাকুন না কেন, ঘরে কিংবা বাইরে কিংবা কোনো না কোনো ট্রান্সপোর্টে, হয়তো বা ঢাকা ফিরছেন কিংবা চিটাগাং এর কোনো না কোনো জায়গায় আপনি রয়েছেন, ট্রাভেল করছেন, বা কুমিল্লার কোনো না কোনো জায়গায় আপনি রয়েছেন, তো সব মিলিয়ে কিন্তু আমাদের দুর্দান্ত রকম একটা সময় কাটবে। তো আজকের প্রথম যিনি অতিথি তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো, বাট তার আগে বলছি শুরু কিন্তু হয়ে গেল ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কি চিপস না বিস্কিট, সেটা খেয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। অ্যান্ড পরের পর্ব, এক্স্যাক্টলি পরের পর্বে যদি আপনি এই প্ল্যাটফর্মে আসতে চান 94.4 জাগো এফএম, যেখানে হাজার হাজার মানুষ কিন্তু বিগত বিভিন্ন এপিসোডগুলোতে এসে গেছেন এবং তাদের গল্পগুলো তাদের মতন করে বলে গেছেন, তো সেই সুযোগটা যদি আপনি মিস না করতে চান তাহলে এখনই মোবাইলটা হাতে নিন, রেজিস্ট্রেশন করুন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 2669 নম্বরে। সালামু আলাইকুম আপু।
কি নাম? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম মাহমুদা খাতুন।
জি মাহমুদা আপা, প্রফেশনালি কি করা হয়?
আমার হাজবেন্ড অ্যাডভোকেট, আমি আমার হাজবেন্ডের জুনিয়র।
বাহ, চমৎকার, খুবই চমৎকার। এবং মাহমুদাপুর কাছ থেকে আজকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো অফিয়ারে, যেটা বলছিলেন প্রথম কোন ঘটনাটা শুনছি?
প্রথম ঘটনা হলো আমার বাবার মৃত্যু, এটা দিয়ে শুরু করি। এটাই ভয়ঙ্কর ঘটনা, এটাই 23 সাল এখনো রানিং আছে এটা।
ওকে,
এটা হইল কি, আমার বাবা মারা যায় আপনার 2019 সালের 11 ডিসেম্বর। তো আমার আবার তখন জানুয়ারি মাসে প্রিলি পরীক্ষা, LLB প্রিলি, 11 তারিখ 10 তারিখে রাত্রে 12টা পাশে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পর খবর আসে পরের দিন সকাল 6টায়। আমি আমার হাজবেন্ডকে বললাম কান্নাকাটি করে, ও গেল কেরানীগঞ্জে মামলা করতে, আর আমি আপনার চলে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দিয়ে ওদিন আবার আপনার আওয়ামী লীগের সম্মেলন ছিল আমাদের জেলাতে, যেখানে আমার 12টা বাজার কথা, আমি 2:30 ওইখানে যেয়ে পৌঁছাই, আমি আমার বাবার লাশটা দেখতে পারি নাই। আমার অনেক খারাপ লাগছে, বাবার আমি শেষ দেখাও দেখতে পারি নাই। যখন রাত্রে রইলাম, রাত্রে ঘুমের মধ্যে দেখি বাবা স্বপ্নে দেখাইতেছে, তুমি ইয়াসিনসুরা করে 9টায় রওনা দিও। ভাইয়া বিশ্বাস করবেন, 7টায় আমার গাড়ির টিকিট, কুয়াশার জন্য বাস ছাড়লো 9টায়। আমি যখন 9টার দিকে রওনা দিলাম, তখন আমার আত্মীয় স্বজনরা করলো কি, আমারে বেশ কিছু জিনিস দিল ভাইয়া, ও মানে যে যা পারে, ওই যে হুজুরদের যা দেয় না, এত কিছু আমি আনতে পারবো না। আমি আমার এক চাস্তো ভাইয়ের বাসা আছে রাস্তার কাছাকাছি, ওর এখানে রেখে আমি ভুলবশত একটা দুধের বোতল নিয়ে চলে আসি। যখন আমি এটা নিয়ে আসতেছি, আমার আবার অভ্যাস খুব খারাপ, আমি গাড়ির প্রথম সিটে বসি, বসে গ্লাস দিয়ে সব বড় বড় দেখা যায় না, আমি আবার ওইগুলো দেখি ভাই। আর আরামসে মানে যতক্ষণ সজাগ থাকি, আমি তো ঘুমের ওষুধ খাই, বমির ওষুধ খাই, কারণ আমার আবার বমির প্রবলেম আছে। তো যতক্ষণ আমার চোখ খোলা থাকে আমি ওগুলা দেখতে থাকি। হঠাৎ করে তন্দ্রার মতো তন্দ্রা ছাড়লো, দেখি সামনে পুতুল জ্বলতেছে, ওই যে আপনার দুধে বলে তোর দুধের বোতল ফেলে দে, আমি তোর সাথে চলে আসতেছি। আমার অনেক মজা লাগলো। আমি হয়তো দেখেন আমরা পড়াশোনা জানা মানুষ কতটা বোকামি করি, এটা আসলে আমার জন্য বোকামি। আমি কই দুধ তরি যায়, হয়তো আমার হেলুসিনেশন হয়েছে, ঘুমাইলাম না ভালো কথা। এই দুধ আইন আমি আরেকজনকে দিয়ে দিলাম, উনি এখনো অসুস্থ ভাইয়া বিছানায় আছে, আমি নামটা মেনশন করতে পারবো না, আমার খুব কাছাকাছি থাকে, বুঝতে পারছেন। আমি এটা খাইলাম না। এরপরে ওদিন রাত্রে আমি যা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তা এখনো মানে শেষ হয় নাই, চলমান আছে। প্রথম দেখলাম আমার আব্বা আমারে দেখাইতেছে আমার মাথার উপর দিয়ে যুদ্ধ বিমান আছে না ভাই, যুদ্ধ বিমান যাইতেছে দুবছর পর্যন্ত সাঁই সাঁই করে। এখানে আমার মারে দেখতেছি চুলাতে রান্না করে কাঠ দিয়ে ছোট বোন পুরান কাপড় চোপড় পরা, মেজু বোন ভাইয়ারে ডাকলাম তাকায় না, আব্বা আসছে দেখো দেখো, কেউই দেখল না, কেউ দুই ভাই বোন তাকাইল না। বরাবর বেলা ডাকলাম, দেখলাম কে যেন আমার বাবার বুক খায় ভালাইতেছে। কি ভয়ঙ্কর ঘটনা দেখছেন! কারণ এগুলা পরবর্তীতে কিন্তু এগুলা অনেক কিছুই মানে আমি মানে আমার বাবার না, এগুলা আমি আমার হাজবেন্ড দিয়ে ফেস করছি। এই ঘটনাটা শেষ হয়ে গেল আপনার ১৯, আমি আর গুরুত্ব দিলাম না ভাইয়া। ১৯ গেল, ২০ গেল, ২১, ২০ লাস্টে আগস্টের দিকে আমি একটা বাসায় ভাড়া গেলাম। আবার এটা শুরু দেখেন, আগস্টের লাস্টে গেলাম, ২১ সালের ডিসেম্বরের ৩০ তারিখ আমরা রওনা দিব। এর ভিতরে রোজা, ২১ সালের রোজাতে হঠাৎ করে আপনার ভাইয়ার হাত আর মুখ বাঁকা হয়ে গেল, হাতটা নাড়াইতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেল। আমি সাথে সাথে ওরে পানি পড়া মানে জমজমের পানি দোয়া দূর যতটুকু আমরা পারি পরে টরে খাওয়াই, আমি বললাম রোজা রাখার দরকার নেই, তুমি ঘুমায় যাও, আল্লাহ রহমতে ও সুস্থ হইল। এই অবস্থা দেখে আমি কিনা ওই বাসায় থাকা যাবে না, মনে হয় ওই যে আমি স্বপ্নে দেখছিলাম সেখান থেকে আমার মনে হইল এই ঘটনাগুলা। তারপর হইল কি, ৩০ ডিসেম্বর ২০২১ আমি বাসা ছেড়ে দিব ভাইয়া, তখন উনাদের বাড়িটা ডুপ্লেক্স, যার বাড়িতে ছিলাম ওই বাড়িটা ডুপ্লেক্স, ডুপ্লেক্সের বিল্ডিং এর দেড়তলা থেকে দাঁড়ায় বলতেছে নিতে আসতে, আমাকে সাহস থাকলে নিয়ে যাই। আমি ভাবছি মানুষ টানুষ কোনো কিছু হবে, আমি বলি সাহস থাকলে জানিয়ে যাই। যখন এই কথা বলছি ওদিন রাত্রে আমাদের দরজা জানালা বিল্ডিং পুরো ভাঙ্গে ফেলাইতেছে, আর হাজবেন্ড তো আর আমি শুধু আল্লাহরই ডাকতেছি। পরের দিন আমি ২৯ তারিখ রাত্রের ঘটনা এগুলো, ৩০ তারিখ তো আমি বাসা ছেড়ে দিব। আমি বাসা ছেড়ে ওই বাসা থেকে আমি নতুন, আমি যে বাসাতে আমি প্রথম ছিলাম ১৯ সালে, সেই বাসায় আবার শিফট করে চলে আসি ফ্ল্যাট খালি হওয়ার পর। ও বাসাটা অনেক নিরাপদ আমাদের জন্য আর কোর্টেরও কাছে। পরে আসার পর ২২ সাল তেমন কোনো সমস্যা হয় নাই ভাইয়া, ২৩ সালের ২৬ জানুয়ারি থেকে ঘটনাগুলো শুরু হয়। ও অসুস্থ হয়ে যায় আপনার ২২ সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে, আর আমার পরীক্ষা রুটিন দিয়ে দেয় জানুয়ারির প্রথম শনিবার থেকে আমার পরীক্ষা। এই যে শুরু হইল, কোনো কিছুই পাই না, খালি শুকায়, খাইতে পারে না, খাইতে পারে না। ২৬ জানুয়ারি আমার ঘর চুরি করে, ঘর কি করে তালা ভেঙে তসমস করে রেখে যায়, কিচ্ছু নেয় না। তখন আমি বলছি আমার হাজবেন্ড আমি ঘরে ঢুকবো, আমরা ১২:৩০ বের হয়ে গেছি, ৪:৩০ আসছি, এসে দেখি দরজা ফাঁক, কি ব্যাপার? দারোয়ানকে ডাকলাম, এই দারোয়ান ভাই আমার ঘরে চুরি হয়েছে। আপনার ঘরে চুরি হয়েছে আমি কি করবো? আমি আমার হাজবেন্ডকে বললাম ঘরটায় পাড়া দিও না, বারবার লাগতেছে, এটা তো মনে হয় কি কুফুরি করে গেছে, তুমি সবসময় উল্টা পাল্টা কথা বলো। তখন বললাম ২ মিনিট ওয়েট করো, আমার তালা দিয়ে যাবে। বিশ্বাস করেন, আমার বিশ্বাস হয় না যে একটা লোক দুই জায়গায় থাকে কি করে, সে নিচে গেটের কাছে বসে কথা বলতেছে, এই একই লোক ২ মিনিটের মধ্যে কি করে আমার ঘরে তালা দিয়ে যায়। তখন থেকে আমার সন্দেহ হওয়া শুরু হয়। এই ২৬ তারিখে আমার ঘর চুরি হয়, ২৮ তারিখে আমি আবার এক্সিডেন্ট করি, পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে আসবো আপনার মোহাম্মদপুর, ৩টা ইয়ে আছে আপনার এই বটগাছ, বটগাছের এখানে ড্রাইভার আমার এক গাড়ির ড্রাইভার উঠাইয়া ধাক্কা দিয়ে গাড়ি ফেলে দেয় নিচে, আমি গাড়ির একদম দুই চাকার মাঝখানে পড়ে যাই, এদিকে গেলে আমার পা, ওদিকে গেলে আমার মাথা। পরে আল্লাহরে ডাকতে ডাকতে যেভাবে গাড়িটা সরল আমি উঠে দাঁড়াইলাম, সবাইকে আল্লাহ, এই তো একটা বড় মহিলা, হাজবেন্ডকে কিছু বলি না, আমার হাজবেন্ড অনেক অসুস্থ, উঠে বসতেই পারে না। এই ২৮ তারিখের ঘটনার পর আমি আইসা বলার পর ও কান্নাকাটি করিয়া নামাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করো, হুজুরদের সাথে যোগাযোগ করলো, হুজুররা বললো যে ওলিয়া উলিয়ার দোয়া ছাড়া এই মহিলা তো এই আপনার ওয়াইফ তো বাঁচারই কোনো কথা না। যেই গেল ২৬ তারিখ, এখন ৩১ তারিখ রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হইল যে মানে হ্যাঁ মরে মরে অবস্থা, কোনো না ভালো মানুষ, খাওয়া দাওয়া তো উনি কাক থেকে বন্ধ, এত অসুস্থ হয়েছে। পরে আমি হুজুরদের সাথে যোগাযোগ শুরু করি, ওই যে অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠানগুলো শুনি, আমি কই তাহলে হুজুরদের সাথে আলোচনা করি, ওনারা তো রুকিয়া করে মুফতি মানুষ। পরে বেশ কয়েকজন হুজুরে বেশ কয়েকটা তদবির দিল আল্লাহর রহমতে করার পর, ও পানি খাইলো মনে হয় সর্বোচ্চ ২-৩ চামচ, বমি করলো ৩.৫ লিটার, কালো কালো বমি, আস্তে আস্তে করে একটু একটু করে ভালো হইলো। ভালো হওয়ার পর সুস্থ হইতে হইতে পুরো বছরটাই আমার লাগিয়ে গেল। এখানে আমার অনেক মানে অর্থনৈতিক আপ এন্ড ডাউন হইলো, আমার পরীক্ষা শেষ হইলো, রেজাল্ট দিল, আমি ভালো রেজাল্ট করলাম, আমি ন্যাশনাল থেকে সেকেন্ড ক্লাস পাইলাম এলএলবিতে, ও অনেক খুশি হইলো। এখন আমার সবকিছু জমা দিয়ে পরীক্ষা দেওয়ার কথা, কোনোভাবে আমি ঝামেলা শেষ করতে পারিনি, একটা না একটা একটা না একটা লেগেই আছে, হয় কোনো না কোনো সমস্যা হয়। ওরে সুস্থ করতে যাইয়া আমি মেন মেন পাঁচটা পয়েন্ট বলি, আমি গির্জায় গেছি, মন্দিরে গেছি, মঠে গেছি, মসজিদে গেছি, বিভিন্ন পূজা মণ্ডপ ঘুলাতে আমি ঘুরছি, কালীর এমন কোন মন্দির নাই ঢাকা শহরে আমি যাইনি আমার জামাইয়ের জন্য, খালি পায়ে আমার পা ফুসকা পড়ে গেছে আমি হাঁটছি, আমি জানি এগুলো কতটা ভয়ঙ্কর, কেউ জানে না, আমি বিশ্বাস করতে পারি না যে আজও আমার হাজবেন্ড দাঁড়াই আছে।
ওকে, তারপর কি হলো?
আল্লাহ রহমতে আস্তে আস্তে কমে গেছে, কিন্তু এখনো ভাই এগুলা চলতে আছে, কোনো না কোনো সিমটম আপনার চলতেই আছে। আমি বেশ কিছু জিনিস হাইড করে চলে গেছি, সব বলা যায় না, সব বলা উচিত না। এখন আমার প্রশ্ন হইল, ও তো কারো কোনো ক্ষতি করে নাই, পরে আমি হুজুরদেরকে বললাম হুজুর নাম মেনশন করার দরকার নাই, আপনারা বলেন কেন করছে, তখন হুজুর বলতেছে আপনাদের প্রফেশনাল এরিয়ার লোকরা করছে, আপনার হাজবেন্ড তো সহজ সরল মানুষ, আপনি কোর্টে ঢুকলে আপনাদের টাকা পয়সা হয়ে যাবে, আপনারা ভালো থাকবেন এই জন্য। আমি কি এখানে আমার শ্বশুর বাড়ির লোক নাই, বাবার বাড়ির লোক নাই, কার এত ইয়া আছে? তারপরে শুরু করলাম ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন করে আমি সব পাইয়ে গেছি। আর সবচেয়ে ভয়ঙ্কর যে লাস্ট যে মেসেজটা আমি দিব, এই কালো জাদু কেউ যেন কাউকে না করে, যদি করে কখনো যদি আমরা এটা বুঝতে পারি যে করে তাকে কিন্তু আমরা এগুলা রিভিল রিপ্লাই করে দিই, ওইগুলা কিন্তু পরবর্তীতে তার জীবনে এফেক্ট পড়তে দেয়, এবং আমার চোখের সামনে এগুলা ঘটতেছে, আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ মাফ করে দাও, মানুষ ভুল করে, আমি বুঝতে পারি না এত কিছু ঘটবে, আর আমি বিশ্বাস করতে পারি না যে এই লোকগুলা এই সব কাজ করছে। বিশ্বাস করবেন ভাই, আমার সেই তো খারাপ এদের অবস্থা, আপনারে আমি দেখাইতে পারলেনি আপনি বিশ্বাস করতে পারতেন। কারণ হইল কি, আমি হাইড করে যাওয়ার কারণ মোটামুটি প্রতিষ্ঠিত লোক বললে জায়গাগুলোও পরিচিত, আমি চাই না যাতে কোনো ভারীওয়ালার ঝামেলা হোক, কোনো লোক ভোগুক, আমি ঘুষাইয়ে ইচ্ছে করে অনেক কিছু বলি নাই, বলার প্রয়োজন আমার পড়ে নাই। আমার প্রশ্ন হইল, ও তো কারো ক্ষতি করে না, আমিও কারো ক্ষতি করি না, আমরা নামাজ পড়ি, রোজা রেখে আমাদের হাজবেন্ড ওয়াইফের বন্ডিং ভালো, এটা তো কারোর জন্য জেলাসির কারণ হইতে পারে না। আমি কোনো বাসাতে সাবলেট থাকতে পারি নাই, আমার সাথে আমার হাজবেন্ডের নিয়ে টানাটানি বেশি শুরু হয়, ও এমন কি করে যে ওর হাজবেন্ড ওর ছাড়া কিছু বুঝে না? তা আমার কথা হইল, একটা মানুষের বিশ্বাস জন্মাইতে হলে অনেক কিছু লাগে। মজার একটা তথ্য দিই, আমি যখন আজকে এখানে আসি, আমি আমার হাজবেন্ডের অনুমতি নিয়েছি, আমি এক জায়গায় যাবো, যাবো, আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। আমি যখন শান্তিনগর পের হয়েছি, ওর ফোন দিয়েছে কোথায় আসো, এখানে আমি যাইতেছি, তোমার যাইতে হইব এটা কি করে? আমি তোমার অনুমতি নিছি তো, বলে আমি চলে আসছি, অন্য কোনো লোক হলে কি করতো? ওমার আর কিছু বলে নাই, দেরি হইতেছে দেখে এ করলো, এটা আমার ফার্স্ট স্টোরি।
অলরাইট, এবং আমরা সবসময় যেটা বলি যে বিনীতভাবে কেউ এই ধরনের কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এই ব্যাপারগুলো থেকে নিজে বিরত থাকবেন, এবং অন্যের ক্ষতি করার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আসলে ভাই বেরোয় আসতে হবে। আদারওয়াইজ মানে ইউ হ্যাভ নো আইডিয়া, কার মানে আমি একটা শব্দের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আজকে আপনি যখন কারো ক্ষতি করছেন, আমরা জানি না যে কালকেও কিন্তু সেম জিনিসটা আপনার সাথে রেপিটেশন হতে পারে। সো প্লিজ এই ধরনের নেগেটিভ কাজ থেকে আমরা বিরত থাকি। সো সেকেন্ড ঘটনাটা শুনবো, বাট তার আগে দেখতেছি আমাদের টেক্সট প্যানেলে কিন্তু আমাদের সাথে অনেকেই কানেক্টেড থাকেন সবসময়। প্রথম যিনি গেস্ট, তিনি তার মতন করে আসলে ঘটনাটা বলেছেন, বেশ কিছু জায়গায় হয়তো বা ফাম্বেল করেছেন। এখানে যেই মানুষগুলো আসেন, দে আর নট স্টোরি টেলার, এবং খুব স্বাভাবিক সাধারণ মানুষ, এবং সাধারণভাবেই হয়তো বা তিনি তার গল্পটা বা তার ঘটনাটা শেয়ার করেছেন। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন, শুধু এতটুকুই বলবো যে তিনি তার মতন করে স্বাভাবিকভাবে তার যে ঘটনাটা সেটা তিনি এক্সপ্রেস করেছেন, দ্যাটস ইট। সো গল্প বা ঘটনাকে আমরা শুধু ঘটনার আকারেই নেই, এন্টারটেনমেন্টের জায়গা থেকে আমরা গল্পগুলো প্রচার করছি। সো সবসময় যেটা বলি যে জাগো এফএম 94.4 চেষ্টা করে যে আপনাকে শতভাগ প্রপারলি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা করবার জন্য। সো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন আয়োজন, এবং সেই আয়োজনগুলোর মধ্যে একটা স্বনামধন্য বা যদি বলি যে থাকে না যে দর্শকের প্রচন্ড পরিমাণে ভালোবাসা যে অনুষ্ঠানের প্রতি, সেটা হচ্ছে আমাদের ভূত স্টুডিও। আছেন অনেকে আমাদের সাথে, একটু আগে যেটা দেখছিলেন যে টেক্সট প্যানেলে কিন্তু বেশ কিছু বন্ধু, যেমনটা ওয়াহাব ভাই আছেন আমাদের সাথে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সাভার থেকে। কেরানীগঞ্জ থেকে আছেন আমাদের সাথে মামুন ভাই, তমা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে খিলগাঁও থেকে, থ্যাংক ইউ সো মাচ, এবং নিয়মিতভাবে শোনা হয় ভূত স্টুডিও, ভালোবাসি, থ্যাংক ইউ। সো একই সাথে কিন্তু ফেসবুকে জয়েন করতে পারেন, আমরা কমেন্টগুলো রিড আউট করবো, বাট একটা স্টোরি যখন শুনবো তার পরপর। আবারও বলছি, পরের পর্বে যদি আপনি আপনার ঘটনাগুলো নিয়ে আসতে চান, দুইয়ের অধিক ঘটনা, মিনিমাম তিনটা, কারো চারটা কারো পাঁচটা কোনো প্রবলেম নাই, রেজিস্ট্রেশন করেন। সবসময় যেটা বলি রেজিস্ট্রেশন করুন, পুরো সপ্তাহ জুড়ে এখন রেজিস্ট্রেশন করা যায়, একটু পর পর আপনি এটা পপ আপ দেখতে পাচ্ছেন। সো খুব সহজেই কিন্তু আপনি আমাদেরকে এই মুহূর্তে রিচ করতে পারছেন, বা রেজিস্ট্রেশনটা করে ফেললে যেটা হবে যে আগামী যে ওয়ার্কিং আওয়ার সেই ওয়ার্কিং আওয়ার ভেতরে প্রথম আপনার কাছে ফোন কলটা পৌঁছে যাবে, এটা আমাদের বিশ্বাস। তো ঝটপট করে রেজিস্ট্রেশন করতে থাকুন, এদিকে আমরা দ্বিতীয় ঘটনাটা শুনবো। আপা আরেকটা বার যদি আপনার নামটা বলতেন।
মাহমুদা খাতুন।
জি মাহমুদা আপা, দ্বিতীয় যে ঘটনাটা এটা কোথাকার ঘটনা?
এটাও একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, ওটা আমার ইন্টার টেস্ট পরীক্ষা দেওয়ার সময়ের ঘটনা, দু হাজারের ঘটনা, এটা 2000 সালের। এখান থেকে আমার সাথে শুরু এবং এখনো এগুলো আমি সাফার করি।
ওকে, প্রায় 26 বছর আগের একটা ঘটনা শুনছি আমরা, তো ঘটনাটা শুনি আমরা।
আমার ঘটনা হল, আমি প্রচুর পড়ালেখা করি, আমি কিন্তু স্টুডেন্ট ভালো না, মোটামুটি খারাপও না ভালো না, মোটামুটি স্টুডেন্ট, আমি প্রচুর পড়ালেখা করি। আমার টেস্ট পরীক্ষার সামনে আমি পড়াশোনা করতেছি, আমার মা বলতেছে তুমি তো ভাত খাবা না, ঘুম আসবে, তার সাথে তুমি পড়ো, আমি তোমার একটু পানি দিই, পানি খেয়ে পড়ো। 12টা বাজে আমার মামার এক গ্লাস পানি দিল, আমার সাথে সাথে দম বন্ধ, মানে বুকে বাজ পড়ে গেল। আমি আমার মাকে বলতেছি তুমি আমার কি খাওয়াইলা মারার জন্য, এই যে আমি অসুস্থ হইলাম। আমি তখন আর কিছু বলতে পারি না। সুস্থ হওয়ার পর আমার ভাই বোন বলল যে তখন নাকি আমি খুব পাগলামি করতাম, হুট করে বাসা থেকে বের হয়ে চলে যেতাম, থাকতাম না। তবে ওই ব্ল্যাক ম্যাজিকটা যে করছে, যে কারণে করছে, এর কারণ সেই আর জানে, আর আল্লাহ মহান জানে, আর কেউ জানে না। আমি এগুলো বলতেও পারবো না, যেহেতু অনেক আগের ঘটনা। এরপরে অসুস্থ হয়ে খালি রক্ত, নাক মুখ দিয়ে রক্ত, ডাক্তার বলে এই রোগী বাঁচানো যাবে না, হিমোগ্লোবিন টেস্ট করলে 12, নাক মুখ দিয়ে রক্ত, আমি হাঁটতেও পারি না। আমার বাবা বাসা থেকে গেলে পাগলামি পারে, আমি এক দৌড়ে প্রায় আমার আরেকটা গ্রামের রাস্তায় উঠে গেছি, লোকজন দেখে ধরে এনে আমার বাসায় দিয়ে গেছে। ওইটার রেশ আমি অনেক এখনো আমি ভুগি। আমি এমন, আমার চেহারা ছবি এমন ছিল না, এইগুলা করতে করতে আমার চেহারা ছবি পর্যন্ত নষ্ট করে ফেলাইছে। এইগুলা করতে করতে আমার 6টা বাচ্চা মিসকারেজ করছে, একটা দুইটা না, কিরকম ভয়ঙ্কর। মানে এগুলা ওরা কিভাবে রিচার্জ করে করে যেন পায়, যে এরকম চলতেছে। পরে হইল কি, অনেক কষ্টে অনেক ইয়া করার পর আমি সুস্থ হইলাম। আমি যেখানে 2000-এ SSHCC ফাস করার কথা ইন্টারমিডিয়েট, ওইখানে আমি 2002-এ ফাস করি। আর আমি পরীক্ষার হলে ঢুকলে খাতা এবং প্রশ্ন দুইটাই সাদা দেখতাম, কিন্তু আমি ফুল প্রিপারেশন নিয়ে ঢুকতেই থাকতাম যে আমি একবার না একবার হলে পরীক্ষা দিবই দিব। 2002 সালে যাইয়া আমি আল্লাহর রহমতে ভালোভাবে পরীক্ষা দিই এবং রেজাল্টও আমার আসে, আমি সেকেন্ড ডিভিশন পাই এখান থেকে। কারণ আমি সায়েন্স থেকে ট্রান্সফার হয়ে আসতে গেছিলাম তখন, আর সায়েন্সের স্টুডেন্টদের তো পড়তে হয় না, আর্টসে তো প্রচুর পড়ালেখা, আর ওই কারণে আমার আর একটু কষ্ট হয়ে গেছিল, আর সাবজেক্টগুলো আমার কঠিন কঠিন ছিল সায়েন্সের স্টুডেন্টের হিসেবে। পরে ওইখান থেকে ঘটনা শুরু হইল ভাইয়া, এই যে ঘটনাগুলো শুরু হইল আজও চলমান আছে। আমি কোথাও যাইতে পারি না, কোথাও হাঁটতে পারি না। দেখা যায় আপনি আমার পরিচিত, আমি আপনার সাথে হাঁটতেছি, কিন্তু আমার গন্তব্য আমার বাসায়। অনেক সময় দেখা যায় আমি বাস পর্যন্ত পৌঁছে গেছি, আমি বুঝতে পারতেছি না যে এটা আমার গন্তব্য না, কিন্তু আমার গন্তব্য কিন্তু আমার বাসার এদিকে। হুট করে হাজবেন্ড ফোন দিল তুমি কোথায়, আরে তুমি তো বাসায় থাকার কথা, তুমি এখানে কেন? তখন আমার মনে হয় যে আসলে তোমার এদিক দিয়ে যাওয়ার কথা না। এরপরের ঘটনাগুলো আরো বেশি ভয়ঙ্কর। এই যে এখান থেকে গেল, আমি আসলে কারোর সাথে কখনোই শেয়ার করি না, এখনো মনে হয় আমি যখন আজ আপনার এখানে আসতেছি এই ভয়ঙ্কর বর্ণনা দিয়ে। আমি কিন্তু সাথে করে চাদরটা নিয়ে আসছি, চাদরটা নিচে পড়ে চাকার নিচে পড়ে গেছে। হেল্পার বলতেছে আপা চাদরটা তো পড়ে গেছে, আমি বলি ভাই তুমি ধুই তুলে আমারে দিয়ে দাও। তো পরে বলতেছে আপা আপনি কি এমন কোথাও যাইতেছেন? আমি তুমি বুঝতে পারতেছো কি করে, কোনো কথা বলবো না, ওটা আমাকে দিয়ে দাও। দিয়ে আসার পর গাড়িতে ওটার সাথে সাথে হ্যান্ডেলে বাড়ি খাওয়ার কথা না, হ্যান্ডেলেও অনেক বড় একটা আঘাত পাই না আলহামদুলিল্লাহ। তারপরও আমি বলছি যে আমি যেহেতু যাবো নিয়োগ করছি, আল্লাহর হুকুম হইলে আমি যাবো। আমি আসলাম, আসার পর এখানে আসার পর আমার হাজবেন্ড তোমার ফোন দিতেছে। তো ওই যে আমার ঘটনাটা শুরু হইল 2000 থেকে, এই ঘটনাগুলা আমার বাড়ি থেকে বিয়ের আলাপ আসে চাচাতো ভাইয়ের জন্য। তখন আমি বলছি না আমি বিয়ে করবো না, আমি পরীক্ষা দেবো, আমি পড়ালেখা করবো। ও পড়ালেখা করে নাই, বিদেশ গেছে, ওর সাথে আমার সংসার করা সম্ভব না, আমার বাবা না করে দিছে। তো ওদের উদ্দেশ্যই ছিল যে পড়ালেখা না করতে দিলেই তো আর পরে বিয়ে করাই নেওয়া যাইব। তো ওদের ফ্যামিলি থেকে এখনো এগুলো চলমান আছে, এটা রেশ ধরে। সেই লোক আমার বাবার মৃত্যুর, ভাই আপনার মা বাবা মারা গেলে আপনি বুঝতে পারবেন কেমন লাগে। একে তো বাবাকে দেখতেই পারি নাই, ওর ঘরে ঢুকছে, ও আমার পর পর তিনবার বলছে যে তোর আমল এবাদত আকাই এত কঠিন, চাচার চাইতে এত কঠিন, আগে জানলে আমি তোরেই মারতাম। চতুর্থবার আমি ওরে রিপিট করছি আবার বলেন। এরপর থেকে আমি আর আমার জেলা শহরে ঢুকি নাই, আমি বলছি আমি উপযুক্ত হয়ে এখানে ঢুকব। এই যে চলমান জিনিসগুলো চতুর্দিক থেকে মানুষ, মানে আমার অনেক সার্চ করি, করে আমার সাথে পারে না। আমার হাজবেন্ড তো নিয়ম, পুরুষ মানুষ নিয়ম কানুন মেনটেন করে তুলতে পারে না ভাইয়া। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত ঘর থেকে বের হই না, শনি মঙ্গলবারে ঘর থেকে বের হই না, আর অনেক কঠিন নিয়মাবলী মেনটেন করে চলে শুধু ওই ব্ল্যাক ম্যাজিকের কারণে। যদি এদিক থেকে সেদিক হয় ওদিন আর আপনি আমার আস্ত দেখবেন না। আমার আজকে যে আমি এখানে আসছি আপনি বিশ্বাস করবেন, আমি পুরো সুস্থ একটা মানুষ, আমি মাথা নিয়ে বসে কথা বলতেছি, আমি বুঝতে পারতেছি যে আমার মাথা কি করতেছে, একদম ফুলফিল একদম পুরো সুস্থ একটা মানুষ। এখন আপনি বলেন এই ব্ল্যাক ম্যাজিকের অ্যাকশনটা যে কেমন খারাপ, যে বহন করে সে জানে, কিন্তু কেন করে এটাই আমার প্রশ্ন, কেন করে, কেন করে, কি কারণে করে? পরে আমি সহ্য করতে না পাইরা আমি বাবার সাথে ওয়াদা করছিলাম একটা কাজ করব না, এখন আমি বলছি না সেই ওয়াদা আমি রাখবো না, এখন যে যা করবে ওদেরগুলা ওরাই ভুগবে। আমি ওদেরকে বলে দিছি আপনারা যা করার দরকার করেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার পুরো লাইফটাই পুরো তছনছ করে দিছে 23 সালে এসে, এমন ভাবে তছনছ করছে আমি ভাবতে পারিনি আমার সংসার টিকবে, আমি টিকবো, ফুল ব্ল্যাক ম্যাজিক। একসাথে 7টা লোক করছে ভাইয়া, এবং আমি তাদের নাম ঠিকানা সব পেয়ে গেছি, আমি কিচ্ছু করিনি। আমি বলছি আমার বিচার করবে আল্লাহ, আল্লাহ এদের বিচার করবে, আল্লাহ হাতে ছেড়ে দিছি। এই হলো দ্বিতীয় ঘটনা।
অলরাইট, আমরা দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, এবং আরো একটা ঘটনা শুনবো। বাট তার আগে যেটা বলছি, facebook.com/jagofm এইটা আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, এবং একই সঙ্গে যেটা বলছি আর যে অপূর্বর যে ফেসবুক পেজ, সেখানটায় যদি আপনি এখন পর্যন্ত কানেক্টেড না থাকেন যেটা করবেন facebook.com/apurbo.fm কিংবা facebook.com/jagofm, দুটো পেজের একটা পেজ আপাতত কানেক্টেড থাকলেই চলছে। অর্ণব আছেন আমাদের সাথে, বলছেন ঘটনাগুলো বেশ ভালো লাগছে। আর আসমা আছেন আমাদের সাথে, সারাফ আছে, সরাফ আহমেদ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আরিয়ান বলছেন বেশ কিছুদিন যাবত তোমাদেরকে শুনছি, আছেন আমাদের সাথে তাসলিমা, তিনি বলছেন 2500 থেকে, বলছেন ঘটনাগুলো গুছিয়ে বললে আরো ভালো লাগে। এক্স্যাক্টলি, তো ওই যেটা বলি সবসময় যে আমরা এখানে যেই মানুষগুলো আসেন খুবই সাধারণ মানুষ এবং সাধারণভাবে এই ঘটনাগুলো বলেন, তবুও যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যারা যারা এই মুহূর্তে দেখছেন, যদি আপনারও এরকম কিছু ঘটনা থেকে থাকে, দুইয়ের অধিক ঘটনা, তো ঝটপট করে রেজিস্ট্রেশনটা করেই ফেলুন। রমিসা আছেন আমাদের সাথে, সেলিম রাজা জয়েন করে আছেন, সায়মা বলছেন বেশ ভালো লাগে, আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে অমিও বলছেন শীতের শুরু থেকে একটা প্রবলেম আমি ফিল করছিলাম, কেউ হয়তো বা আমাকে ফলো করছে, এবং বিগত বেশ কিছুদিন যাবৎ জিনিসটা আমি ফিল করছি। হতে পারে ব্যাপারটা সাইকোলজিক্যালও কখনো কখনো হতে পারে, আপনি কোন একটা মেন্টালি স্ট্রেস নিয়ে আছেন, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে একটু সময় দিন, নিজেকে একটু রেস্ট দিন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবকিছুই একদম যে কোনো কিছু ঘটলেই প্যারানর্মাল ভাবে আমরা নিয়ে নিই, বাট তার আগে যেটা মনে হচ্ছে একটু মেন্টাল ট্রিটমেন্টটাও আমাদের কিন্তু দরকার, রাইট। আছেন আমাদের সাথে অনুভব, থ্যাংক ইউ সো মাচ। শহীদুল ভাই আছেন ওদের সাথে, আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি, মাহবুব মিয়া জয়েন করে আছেন, ফারজানা আছেন বলছেন ভালো লাগে ভূত স্টুডিও এবং ভালোবাসি, থ্যাংক ইউ। সো চলছে ভূত স্টুডিও উইথ মি আর জি অপূর্ব, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। প্রাণ পরাটা চিপস না বিস্কেট, সেটা খাবেন, খেয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন কিংবা টেক্সট করবেন, রাইট। এবং যেটা যেই ভুলটা করবেন না, আরবিএস লিখে অসংখ্য মানুষ লিখছেন যে কেমন আছো, ভালো আছি, আমার টেক্সট পড়বা, দুঃখিত, এই টেক্সটগুলো আমরা কখনোই রিড আউট করবো না, এবং আরবিএস প্রসেসটা শুধুমাত্র তাদের জন্য যদি আপনি এখানে স্টুডিওতে সশরীরে বসে ঘটনাগুলো বলতে পারেন। আমাদের এখানে কোনো ইমেইল, ফোনে ঘটনা শোনা, ইনবক্স করা, এই ধরনের কোনো প্রসেস কিন্তু নাই। তো যারা শুনছেন ভাই ও বোনেরা, যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনি সশরীরে উপস্থিত হয়ে ঢাকা থেকে, চিটাগাং থেকে, কুমিল্লা থেকে, ফরিদপুর থেকে, আপনি যেখানে আছেন আপনাকে মাথায় রাখতে হবে ঢাকা স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে হবে। যদি আপনি সশরীরে এসে মানে গল্প বলতে পারেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনটা করবেন, আদারওয়াইজ যেটা বলবো যে কষ্ট করে আপনি রেজিস্ট্রেশনটা করার কোনো প্রয়োজন নাই, প্রোগ্রাম এনজয় করেন। এনিওয়েজ, সর্বশেষ ঘটনাটা শুনে আমরা আমাদের প্রথম যিনি অতিথি তাকে বিদায় দিব। আপু, এইটা কোথাকার ঘটনা?
এটা হলো আপনার, এটা আপনার একদম 23 সালের ঘটনার সাথে জড়িত, কিন্তু এটা পরিপূর্ণ আলাদা একটা ঘটনা। এটা আপনার আমার বাসার ঘটনা, বাসার ঘটনা। এই ঘটনাটা 23 জানুয়ারি থেকে না, এটা 21 সালের 30 ডিসেম্বর থেকে ঘটা শুরু হয়েছে। আমি আসলে বুঝতেই পারি নাই এটা পুরো, এটা পুরো এটা থেকে মানে এখান থেকে আমি বারবারই নক করছি, এখনো আমি আপনার সাইকোলজিস্টের ট্রিটমেন্টে আছি। আমি মনে করি এটা একটা রোগও হইতে পারে। যখন সাইকোলজিস্টের কাছে গিয়ে সাইকোলজিস্ট বলতেছে না এগুলো কোনো কিছুই না, তুমি 100% পারফেক্ট, তখন আমি এগুলোতে
শুনি ঘটনাটা।
ঘটনাটা হইল বাসার ভেতরে, বাসার ভেতরে হয় কি, দেয়ালে রক্তের ছাপ, তারপরে বিভিন্ন ধরনের শব্দ, অক্ষর, কালার, বিভিন্ন বিশেষ করে বিভিন্ন কালার, হঠাৎ করে পুরো দেয়াল নোংরা, এক একটা রুমে এক এক কালারের রং বেশি উঠে। তারপরে আরেকটা প্রবলেম হইলো, আমার ঘরে একটা ওয়ালমেট ছিল, খুব শখ করে আরবির একটা কেলিওগ্রাফির ওয়ালমেট ঝুলানো ছিল, আমি বাসা চেঞ্জ করে ফেলবো। এটারে আমি কখনোই আমি এটারে অদ্ভুত কিছু মনে করি নাই, এর আমি সরাইয়া দিছি। 23 সালের দিকে যে রক্তগুলা শুরু হয়, প্রথম দিকে আমি ভাবছি এগুলা হয়তো বাচ্চারা আগে থেকে গেছে, বাচ্চারা এমন করছে এসে। পরে এত বাড়া বাড়ে যে আমি আমার হাজব্যান্ড একটু ভয় পাও, ওরে আমি বলি নাই, না বলে আমি নিচে অন্য নিচে বসে বসে আমি পড়াশোনা করতাম। একদম গ্রাউন্ড ফ্লোর খালি ছিল, ওইখানে বসে বসে আমি 2 বছর পড়াশোনা করছি। পরীক্ষাটা দেওয়ার সময় থেকে শুরু হয় ভয়ঙ্কর সব সিমটম, ঘরে টিকাই যায় না, মনে হয় এই মুহূর্তে কেউ ডাকতেছে, এই মুহূর্তে কেউ দরজা খুলতে বলতেছে। দরজা খুললে কেউ নাই, কিন্তু দরজাটা লাগানোর পর মনে হয় পুরো ঘরদোয়ার ভেঙে চুরে নিয়ে যাইতেছে। অদ্ভুত একটা জিনিস দৌড়াদৌড়ি করে, আমি একটা বিড়াল পালার পর থেকে এই জিনিসটা কমে গেছে। তো ওরে যখন আমি কোরআন শরীফ পড়তে বললাম, উপরে না বলে না, আমি ওই দেয়ালের দাগের পর আমি ভাবলাম যে নামাজ কোরআন শরীফ পড়লে হয়তো এগুলো সব ঠিক হয়ে যাবে। ও কোরআন শরীফ কোনোভাবে পড়তে রাজি হয় না। পরে আমি বললাম কি হয়েছে, বলে এটা পড়লে আমার মনে হয় যে আমি মারা যাই মারা যাই। মানে আমাদের এমনি তো অনেক স্ট্রেস ছিল, অনেক সমস্যা ছিল, আমি ভাবছি এইসব কারণে। পরে ও তো সাইকোলজিস্টের কাছে যাবেন, আমি ভাবলাম যে আমার এমনিও অনেক সাইকোলজিক্যাল প্রবলেম অনেক আগেও হয়েছে, আর আমি এমনি তো 6-7 মাস সাইকোলজির সাথে বিভিন্ন ট্রিটমেন্টে ছিলাম, আমি তুই দেখে আসি। ডাক্তার সাহেব বললো কোনো সমস্যা নাই, বাসায় চলে আসলাম। আইসা এক জায়গায় গেলাম, যাওয়ার পর উনি আমার অনেকগুলো তদবির দিল, সেটা যখন শুরু করলাম আমার কোরআন শরীফের পুরো হরফ পরিবর্তন হয়ে গেল। পরে ওই কোরআন শরীফ নিয়ে যখন আমি হরফ পরিবর্তন হওয়া দেখলাম, তখন হুজুরকে বললাম, হুজুর আপনি তো পর্দার আড়াল থেকে কথা বলেন, আমি এটা দেখাবো কি করে? তখন হুজুর বললো, আপনি আমার খাদেম পাঠাইতেছি, খাদেমের কাছে দিয়ে দেন। উনি বলল, ও যখন খুব ছোটো, মনে করেন SSC দিবে এমন অবস্থায় যখন কোরআন শরীফ কিনে, তখন থেকে ওর কোরআন শরীফের উপরে কুফরি করা শুরু হয়। এখন এটা এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে আসছে যে সে আর মাথায় নিতে পারতেছে না, তার মাথাতে হলো আত্মহত্যা করলে সে ভালো হয়ে যাবে। পরে এটাকে ফেলে দিতে বলছে রিচুয়াল করে, আমি এটাকে ফেলে দিয়ে আসছি এক জায়গায়, যেখানে আমি 23 সালে ফেলাইছি, 24 সালে ঠিক একই দিন এখানে একটা ছেলে মারা যায় রশি সিরিয়াল লঞ্চ থেকে। আমি আশ্চর্য হয়ে গেছি, এটা কি করে সম্ভব, এত ভয়ঙ্কর কালো, এইরকম ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক আমি জীবনেও দেখিনি। ওই ছেলে মারা গেল, আস্তে 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 আমার হাজব্যান্ড আল্লাহ আলহামদুলিল্লাহ পুরো সুস্থ হয়ে গেল, কিন্তু আমি এখনো এগুলা সাফার করি, এখনো সাফার করি। আমার সেই ওয়ালম্যাট আমি ট্রাঙ্কের মধ্যে ভরে সুন্দর করে নিয়ে যেতেছি, যেহেতু আর রহমান সুরা ইয়াসিন সুরা, এটা পুরো ভেঙ্গে চুরে টুকরা করে এটার ভেতরে নিঃশ্বাস নেয়, বেডে ঘুমান যায় না। ও বাসায় থাকলে ও বলে এরকম মানে ঘুঙ্গানোর আওয়াজ, আমি যখন একা থেকে আরো ভয়ঙ্কর অবস্থা, আমার পুরো বেড বুট নাড়াইতেই থাকে। পরে লাস্টে বাধ্য হয়ে আমি এক জায়গায় নিয়ে দিয়ে আসছি, বলে আপা এটা নিয়ে আপনি এতদিন রইলেন কেমনে? সেই 17 সাল থেকে 25 সাল পর্যন্ত কয় বৎসর হইল? আমি কই বেশি না তো, মাত্র 8 বৎসর। কই এটা তো শুরু থেকে এরকম প্রবলেমে ছিল, আপনি বুঝতে পারেন? আমি কই না ভাই, আমি বুঝতে পারিনি। এই এই ঘটনাগুলার পরবর্তীতে আমি আর বার কাউন্সিলের পরীক্ষায় বসতে পারিনি। আমার মনে হইল আগে সবকিছু ক্লিয়ার করে তারপর বসতে হবে, এখনো আমার সমস্যা চলতেই আছে। এক সপ্তাহ আগে আমি বালিশে ঘুমাইছি, রাত্রে ভালো ঘুমাইছি, সোমবারে দিন গিয়ে রাত্রে, এখনো শনি মঙ্গলবারে কিছু না কিছু আমার ঘরে ঘুরতেই থাকে। মঙ্গলবারে সকালে উঠছি, হাজব্যান্ডকে নাস্তা বানাই দিয়ে ওরে বের করে দিব, আমি বলতেছি আমার মাথা ভার হয়ে আছে, বেড থেকে নামছি, যদি আমি দেয়ালে না ধরতাম এখানে আমি নাক মুখ দিয়ে রক্ত পরে মারা যেতাম, সবাই বলতো স্ট্রোক করছে। পরে আমি কই কি হইলো এটা, বালিশ খুলে দেখি এত বড় এক পুতলা, কিসের পুতলা, বালিশ ময়লায় ফেলে দিলাম, আমি এখন নামাজের বিছানার উপরে ঘুমাই। এই ব্ল্যাক ম্যাজিক গুলা যে কেমন খারাপ, যে বহন করে সেই জানে। একবার যদি হয় এটা কখনোই শেষ হয় না, এটা রানিং, এক কেউ না কেউ এটার খবর নেয়, এরকম করতেই থাকে। বিশেষ করে ও বাড়িতে গেলে প্রচুর প্রবলেম হয়, কেন হয় সেটা আমি আদৌ জানি না। তবে আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে এইগুলো আল্লাহ এখন অনেকটাই সরে গেছে। আমি বাসাতে এসে থাকার কথা ছিল না, আমি এখনো আছি আল্লাহর রহমতে। বাসাতে থাকতে থাকতে সবার কাছে আমি দোয়া চাই যেন এখান থেকে আমি ফ্ল্যাট কিনে বের হইতে পারি, এর আগে যেন আল্লাহ আমার এখান থেকে না নেয়, কারণ এখানে আমি অনেক কিছু সাফার করছি ভাইয়া। আমার থার্ড ঘটনাটা এটাই ছিল।
তো এই ছিল আমাদের যদি বলি যে প্রথম যিনি গেস্ট, তার তিনটা ঘটনা এবং তৃতীয় ঘটনাটা আমরা শুনছিলাম, এবং তিনি যদি বলি যে পুরোপুরিভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে ওতপ্রোতভাবে, কিন্তু এই মানুষটাকে কেউ হয়তো বা কোন মানুষ আশপাশ থেকে ব্ল্যাক ম্যাজিক করছেন, এবং যার কারণে এখন পর্যন্ত তিনি কিন্তু যদি বলি যে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটাই দুর্বল, এবং আমরা দোয়া করছি যাতে তিনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন এবং তার পুরো পরিবার যাতে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে আসতে পারে। এবং আজকের মতো একটা তাকে বিদায় দিয়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, এবং বিরতির ওপারে যখন ফিরছি তখন দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছি। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণপটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং যারা এই মুহূর্তে এই মাত্র টিউন করলেন, স্বাগত আপনাকে জাগো এফএম 94.4 এ। অনেকটা সময় চলে গেছে, ভূত স্টুডিও আজকে শুরু হয়ে গেছে সেই রাত 10টায়। এখন 10টা বেজে পার, কিন্তু গল্প কিন্তু এখনো বেশ বাকি, এবং এখনো কিন্তু অনেকটা রাতও বাকি। সো বাকি সময়টা আপনার সাথে দুর্দান্ত রকম সময় কাটবে, বাট আপনার সাথে আমার দুর্দান্ত রকম সময় তো কাটছে। পাশাপাশি অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যাবে, মাঝরাতে করবেনটা কি, সেক্ষেত্রে যেটা করতে পারেন, যদি আপনার ঘুম না আসে, জাগো এন্টারটেনমেন্টে ঢু মারবেন। সেখানে প্রচুর আপনাকে যদি বলি যে বিনোদন দেওয়ার জন্য বেশ কিছু নাটক কিন্তু অপেক্ষা করছে। তো যারা আসলে নাটক দেখতে ভালোবাসেন তাদেরকে যেটা বলবো, যে নাটক লাভারদের জন্য বা নাট্য লাভার বা যেভাবেই বলি, নাটক দেখতে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেশ কিছু চমৎকার নাটক কিন্তু সেখানে ওয়েট করে। প্রতি সপ্তাহে বেশ কিছু নতুন নতুন কন্টেন্ট আপনি সেখানে দেখতে পান। ওকে, তো ঝটপট করে যেটা করবেন, জাগো এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, থাকবেন জাগো এফএম 94.4 এর সঙ্গে কানেক্টেড। ইউটিউবে দেখছেন আমাদেরকে, জাগো এফএম এর যে অফিসিয়াল ইউটিউব যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলটায় যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যেটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এনিওয়েজ, আমাদের দ্বিতীয় যিনি অতিথি, এই মানুষটার সাথে আজকে আমরা দ্বিতীয়বার আড্ডা দিচ্ছি। এবং এর আগের একটা এপিসোডে আমরা শুনেছিলাম যে তার ছেলে, যদি বলি যে ক্লাস 7-8 পর একটা ছেলে হুট করে বাসা থেকে হারিয়ে যায়, এবং তারপর কি হয়, তাকে কি আদৌ খুঁজে পাওয়া গিয়েছে কিনা, সেই আপডেটটা আমরা আজকে জানাবো আপনাকে। সো ইন দ্য মিন টাইম আমাদের সাথে সেকেন্ড যিনি অতিথি, তার সাথে আমরা পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, সোহেল আকুনজি ভাই,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি।
আজকে প্রথম কোন ঘটনাটা শুনছি আপনার কাছ থেকে?
প্রথম যে ঘটনাটা, আমার যে মেজো ছেলে নাফিউন্নুর আকুঞ্জি, শুভকে খুঁজতে যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম, সে মসজিদ, মাদ্রাসা, মাজার, অনেক জায়গায় গেলাম, যেদিকে বলছে।
আমরা এর আগে লাইভে ছবিও দেখেছিলাম।
হ্যাঁ, ছবি দেখাইছিলাম। সেই শুভকে খুঁজতে যে আমি অনেক অলৌকিক কিছু ঘটনা, যেটা আমার এই প্রথম একবার দাঁড়িয়ে যা আর কি। রাত 2-3-4 পর্যন্ত খুঁজছি, সারাদিন খুঁজছি, রাত্রে খুঁজছি। এর ভিতরে একটা দিন একটু ভিন্ন, রাতে এটা শুভ চলে যাওয়ার, শুভ তো চলে গেল 25 এপ্রিলের 7 তারিখ। প্রতিদিনই তো কোথাও না কোথাও খুঁজছি, আমার সকল কর্মব্যস্ততা বাদ দিয়ে ফেলে দিয়ে আমি শুধু আমার সন্তানের খুঁজছি, নাফিউন্নুর আকুঞ্জি, শুভ 14 বছর। তো শুভ চলে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর আমি একজন হুজুরের কাছে গেলাম। হুজুর বলল, আমাদের বাড়ি থেকে একটু দূরে ফায়ার সার্ভিস মোড়, একজন হুজুরের একটু ইয়া দিল আর কি, যোগাযোগ একটা রাস্তা তৈরি করে দিলেন। তো হুজুরের কাছে গেলাম, হুজুর আমাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দেওয়ার পরে বললো যে কালকে আপনি একটু দেখা করবেন। দেখা করলাম ওনার সাথে, আর উনি বললো যে তাবিজটা আপনার বাড়িতে সব যে গাছের যে উঁচু যে ডালটা, ওই ডালে ঝুলাই দিবেন। ওনার কথা মতো আমি ওই ডালে ঝুলাই দিছি। আর উনি বললো যে আপনার পাইতেছেন না, তবে আপনার ছেলে খুব ভালো আছে, এটা বলতে পারি এবং জীবিত আছে, যে একটু মাজার বা মসজিদে একটু খোঁজাখুঁজি করবেন, আশেপাশে দেখবেন, ও খুব বেশি একটা দূরে যায় নাই, এই কথা বললো আর কি, আশেপাশে মাজার গুলোতে একটু দেখেন। সেই কারণে অনেকগুলো মাজার দেখলাম। তারপরে এই যে বললাম, 10-12 দিন পরেই একটা মাজারে গেলাম, এটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আমি এর আগে ডুমরাকান্দা, বাজরা, অনেক জায়গায় আগুলপুর খোঁজাখুঁজি করলাম। তারপরে এই দাড়িয়াকান্দির পরে, আমাদের এখানে কুলিয়াচরের পরে একটা দাড়িয়াকান্দি একটা বাস স্টেশন আছে, ওই বাস স্টেশনের একটু পরেই বাম পাশে মাইসপাড়ার দিকে আর কি, সালোয়া ইউনিয়ন পড়ছে, মিলন সাধুর একটা মাজার। তো আমি মোটরসাইকেল চালায় যেতে পরে ওই মাজারটা দেখলাম উপরে নিশান কাপড়ের পতাকার মতো যেটা নিশান বলে যেটা ওইটা দেখে আমি একটু ওই মিলন সাদুর মাজারে গেলাম। তো অনেক দূর গুইরা যাওয়া হয়েছে, কিছু পাকা আর কিছু কাঁচা আছে। তো মিলন সাদুর মাজারে যেতে যেতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি, মাগরিবের প্রায় কাছাকাছি, একটু একটু বৃষ্টিও ছিল। তো মাজার গ্রামের একটু বাইরের সাইডে পড়ছে একটা ওই জমির ভিতরে আর কি, আশেপাশে বাঁশের জার আর তেঁতুল গাছ আছে, একটা মাত্র দোকান আছে চায়ের দোকান। তো এখানে ওই বৃষ্টির ভিতরে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, সেখানে ওই দোকানে একটু বসলাম। তো এর ভিতরে একটু সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি যে একটু কমলো, কমার পর আমি ওই মাজারে গেলাম, দেখলাম আশপাশে হুজুর যেহেতু বলছে হয়তো অনেক মাজারে তো অনেক ফকির মিসকিন থাকে, বিভিন্ন দিক থেকে তাবারক আসে খা। আমি সেরকম চিন্তা করলাম শুভ কি এদিকে আছে কিনা, কত রকমের চিন্তা ভাবনা ভিতরে। তারপরে মাজার থেকে বের হলাম, একটু অন্ধকার হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আমি মোটরসাইকেল সাথে মোটরসাইকেল আবার স্টার্ট দিলাম, মোটরসাইকেল স্টার্টও নিচ্ছে না, এমনিতে একটু ভয় ভয় কাজ করতেছে। তো মোটরসাইকেল স্টার্ট নেই, পরে মোটরসাইকেলটা দেখায়া আমি সেই গ্রামের ভিতর দিয়ে আসলাম দাঁড়িয়ে কান্দি, ওইখানে মোটরসাইকেল ঠিক করালাম। অনেক কল আছে প্রায়, আমি মোটরসাইকেল গ্যারেজে দেওয়ার পর অসভে দেওয়ার পর আরো প্রায় ঘন্টা দুই ঘন্টার মতো সময় নিয়েছে, এর ভিতরে আমার মোটরসাইকেল ছিল। যাই হোক, মোটরসাইকেল ঠিক হইলো, ঠিক হওয়ার পরে আমি কুলিয়ারচরে বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে যাওয়ার কারণ ওই পলিনপুর দিকে একটা মসজিদ আছে, আমি আশেপাশে কোনটাও কোনো মসজিদ মাদ্রাসা মাদার কোথাও কোনো কিছু বাকি রাখি নাই, যদি কোনো মসজিদ যায় থাকে। তা ওই সময় রাত প্রায় 10টা বাজে, আমি পলিনপুর মসজিদে গেলাম। ওইটাও একটু ওই অন্ধকার গ্রামের বাইট সাইডের মসজিদে, মসজিদ বড়। তারপরে মসজিদে ঢুকলাম 10টার দিকে প্রায়, সামনে একটা লাইট আছে আর এমনি অন্ধকারই, একটু ভয়ে ভয়ে ঢুকলাম। হুজুর একজন কোরআন শরীফ পড়তেছে, ওইখানে হুজুরের সাথে কথা হইল, আমি ছবি দেখালাম, সুবর ছবি দেখালাম, নাই আমি চলে আসলাম এখানে। আসছে ওইটা বলে একটা মানিকদিক ব্রিজ হয়েছে, তো মানিকদিক ব্রিজের আগে আবার একটা স্কুল আছে যে কুলিয়ারচর প্রাইমারি স্কুল, নদীর পাড়ে। এই নদীর পাড়ে দেখা যাচ্ছে সিঁড়িতে একটা লোক বসা আছে, মনে করলো এতদিনকে শুভ কেমন টেমন হয়ে গেল, শুভ তো যে ছেলে এত বেশি দূরে যাওয়ার কথা, যে কারণে আমি আশেপাশে কুজাকুজি করি। আমি ওই স্কুলের ভিতরে ঢুকলাম, প্রাইমারি স্কুল ভিতরে ঢুকলাম, সিঁড়ি একটা, ওই সিঁড়ি দোতলায় উঠে দেখি যে একটা পাগল বসে আছে। পাগলটা কি জানি নিজ থেকে কি জানি আবল তাবল আলাপ করছে আমাকে দেখে, কি একটু হাসি ধরবো, হাসি ধরবো, যা যা। ওই কথা বলার পর আমি আর পিছন থাকাই নাই, চলে আসছি। চলে আসার পর আমি মানিকদিক ব্রিজের পশ্চিম পারে আসলাম, জাস্ট মোটরসাইকেলটা ওই দিকে গুই রাস্তা তো হয়তো 2 মিনিট লাগে নাই। ও বাবা, দেখি এই পাগল আমার যে যা যা বললো, উনি দেখি মানিকদিক ব্রিজের পূর্ব পাড় থেকে আসতেছে, যেটা বৈরবের ভিতর পড়ছে ব্রিজটা পূর্ব পাড়টা। পরে পাগল আমি দেখেছি চিনা পালাইছে, কি কি ব্যাপারে এত অল্প সময়ের ভিতরে পাগল ওই দিক থেকে করতে আসলো, সিরা ফরা জামা কাপড়, একটু বয়স্ক। তুমি আমার বলে ওইদিক কোথায় যাচ্ছিস, যা দেখতে পারবি। আমি পাগলের কথা খুব বেশি একটা আমলেও নিইনি, আমি মোটরসাইকেল স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে আমি ওই মানিকদিক ব্রিজ পার হইলাম। ব্রিজ পার হওয়ার পরে ওখানে অনেকগুলো কফি শপ আছে, রাত প্রায় 11টার কাছাকাছি, 10টার উপরে বাজেছে। কফি শপের আশপাশ খুঁজলাম, এখানে অনেক ছোট ছোট ছেলেরাও কাজ করে কফি শপে, এদিকে কোনো কাজ টাজ নিছে কিনা। তারপর আমি ওখানে কুজাকুজি করতে করতে আমি ওই যে একটা ব্রিজ, মানিকদিক ব্রিজ পার হয়ে আর ছোট একটা ব্রিজ আছে, সেই নতুন বাজার ঘুরে আমি আবার এই মানিকদিক ব্রিজের বাম পাশে উত্তর পাশে একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে একটা মসজিদও আছে, ছোট মসজিদ। যে ঘটনাটা ঘটলো এই মসজিদে আমি অনেকক্ষণ খুঁজলাম, খুঁজার পরে আমি মোটরসাইকেল স্টার্ট দিলাম। মসজিদের বাইরের তালা লাগানো, ভিতরে ঢুকার যে মেইন যে দরজাটা, সেই দরজাটা তালা লাগানো আর বারান্দাটা খোলা। আমি বারান্দায় একটু উঁকি ঝুঁকি দিলাম, ওই নিচ দিয়ে একটু ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে একটু উঁকি দিলাম হাঁটু গেড়ে, যে ভিতরে আছে কিনা থাকতেও পারে, কত চিন্তা। ভিতর দেখি একবারে খালি, লাইট আছে মসজিদে খালি। আমি আবার মোটরসাইকেল স্টার্ট দিলাম, দেওয়ার পরে আমি এই কফি শপ বরাবর আসলাম, বটগাছটা দেখে 2-3 মিনিট একটু দাঁড়াইছি, এত রাইতে 11টার পরপর অন্ধকার। দাঁড়ানোর পর আমি যে মাথায় গুল চক্কর আছে, এই গুল চক্করটার কাছে আসার পর আমি হঠাৎ করে আবার এই মসজিদের দিকে আমার নজর গেল। হঠাৎ করে মনে হয় অনেকগুলো মানুষ, সাদা দবদবা টুপি এবং দাড়ি, সবাই সাদা। এবং এই মাত্র আমি মসজিদে বাইরে হইলাম, বট গাছের নিচে একটু ওয়েট করলাম, খাওয়ার দেখি না এই 2-3 মিনিটের ভিতরে অনেকগুলো মানুষ, মনে হয় জামাত পইরা বাইরে হয়েছে। আমি তো একটু ভয়েই লাগতেছে, এই অল্প সময়ের ভিতরে এতগুলা মানুষ কোত্থেকে আসলো চিন্তা করি পাই নাই। মানে এমন অলৌকিক চেহারা, খুব সুন্দর সুন্দর, এত সুন্দর মানুষ, এত সুন্দর পুরুষ, এই জুলদারি সব সাদা, পুরা পোশাক সাদা, জুব্বা পরা, এতগুলা মানুষ এই অল্প সময়ের ভিতরে কোথা থেকে আসলো? আমি একটু খুব ঘাবড়াইতেছি, লোকগুলা কোথা থেকে আসলো? এর ভিতরে চার পাঁচজন হুজুর টাইপের যে লোকগুলা, ওনারা দেখলাম যে মসজিদের পিছনে তো কুলিয়ারচর যে নদী, এখানে বালুর ব্যবসা করে, বালুর ইয়ে আছে স্টক করা রাখে, ওই দিক দিয়ে নদীর দিকে যাচ্ছে, চার পাঁচজন নদীর দিকে গেল, কিন্তু নদীর দিকে নদীর যা আইতে পারে না, এর আগে দেখো ওনারা উদাও, এই লোকগুলা নাই। কিছু লোক বরগাছে নিচে বৈশা দিচ্ছে, আবার এখানে অলৌকিক যে জিনিসটা দেখলাম, ওদের কারো হাতে তসবিও আছে, খুব সুন্দর, মানে একজন মানুষ এত সুন্দর পুরুষ, আল্লাহ আল্লাহ ভক্ত মনে হচ্ছে, মানে অন্য কোন জগতের কিনা সেটাও আমি জানি না। আর কিছু মানুষ বটগাছের গোড়াই, কিছু আবার দেখি যে আমার দিকে আসবে আসবে, এমন একটু উঁচা জায়গা, তখন আমি আমার মোটর সাইকেল স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে আমি মানিক দিয়ে ব্রিজ মাছ বরাবর আসলাম। আসলে ঘটনাটা কি, কোথায় কোথেকে আসলো মাছ বরাবর থেকে মসজিদের আশপাশটা পুরাটা দেখা যাচ্ছে, পুরাটা দেখা যাচ্ছে যে মসজিদের কিছু লোক নদীর দিকে যা যাওয়ার পরেই আর নাই, নদীতে পাওয়া রাখতে পারে না, মনে হয় যাইতেছে নাই, যাইতেছে নাই। এই একটা এমন আশ্চর্যজনক ঘটনা আমার আমি জীবনে দেখি নাই। এটা ছিল আমার যে প্রথম যে ঘটনা।
তো আমরা দ্বিতীয় ঘটনায় যাবো, বাট তার আগে যেটা বলছি, চলছে কিন্তু ফুড স্টুডিও এবং অনেকগুলো কমেন্ট আমরা দেখছিলাম। যেমন সাদমান বলছিলেন, তিনি আমাদেরকে খুলনা থেকে দেখছেন এবং নেক্সট উইকে একটা চান্সেস আছে তার ঢাকা আসার, ওকে, এবং তিনি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, ভেরি গুড। সো আমরা চাই যে ঢাকার বাইরের বিভিন্ন জায়গার মানুষগুলো খুলনা থেকে আসুক, বরিশাল থেকে আসুক, ফরিদপুর থেকে বিভিন্ন মানুষ এসে গেছেন আমাদের এখানে, কুষ্টিয়া থেকে এসছেন, বরিশাল থেকে এসছেন, তো আপনি চাইলে আপনার জেলা থেকে বা আপনার বিভাগ থেকে কিন্তু আপনি আপনার সেই ঘটনাগুলো বলতে পারেন এবং যেই ঘটনাগুলো হয়তো বা আপনি কালেক্ট করেছেন কিংবা আপনার নিজের জীবনে ঘটে গেছে সেই ঘটনাগুলো আপনি নিয়ে আসতে পারেন। তার জন্য ঝটপট করে যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। সোহেল আকুনজি আজকে আমাদের দ্বিতীয় অতিথি, তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনব। তো প্রথম ঘটনাটা শুনেছি এবং দ্বিতীয় যে ঘটনাটা ওটাও শুনবো, বাট তার আগে আপনাকে যেটা বলবো যে যদি আপনার অনুষ্ঠানটা ভালো লাগে, আজকের এপিসোডটা ভালো লাগে, শেয়ার করবেন, রাইট? আমরা অনেক সময় যেটা হয় যে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু ফেসবুকে শেয়ার করি, হ্যাঁ, বুঝে না বুঝে কি শেয়ার করছি, কেন শেয়ার করছি, বাট দ্য থিং ইজ, অনেক সময় যেটা হয় যে ভালো কোনো একটা জিনিস শেয়ার করতে বললে আমরা কেন যেন একটু না, কি দরকার আসলে, একটু চেয়েই নেই, একটা ছোট্ট ভালোবাসা, রাইট? কোনোদিন দেখা হলে হয়তো বা আপনি আমাকে কাপ চা খাওয়াতেন, তো সেই চাটা না খাওয়ায় আপনি আমার লাইফটা আজকে শেয়ার করেন, এতে আমার ভালো লাগা আপনার প্রতি দুইগুণ তিনগুণ চারগুণ আরো বেশি বেড়ে যাবে, ট্রাস্ট মি। সো অপূর্বর সাথে চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কি চিপস না বিস্কিট, সেটা খেয়ে কিন্তু ডেফিনেটলি আপনি আমাদেরকে জানাবেন। ইন দ্য মিন টাইম যেটা করছি সেটা হচ্ছে যে আজকের দ্বিতীয় অতিথির কাছে আবার আমরা যাব। সোহেল ভাই, এখন কোথাকার ঘটনা আমরা শুনছি?
এখন আমাদের পাশের গ্রামে, এটা অনেকদিন আগে, এটা কিশোরগঞ্জ বাদিতপুর, একজন মুরব্বীর কাছে শোনা, মুরব্বীও নাই, মুরব্বী বছর দেড়েক আগে মারা গেছেন আর কি। তো উনি আগের মানুষ, তো আর এত রুটঘাট ছিল না, তো আমাদের বাড়ি থেকে অনেক দূর আছে একটা সরাসর বাজার, আমাদের আশপাশে যত বাজার আছে সবচেয়ে বড় বাজার সরাসর বাজার, এবং এটা গরুর হাটের জন্য বিখ্যাত ছিল। তো উনি নিজের মুখে আমার কাছে বলা আর কি, আমরা দাদা ডাকতাম, উনি বললো যে একদিন ওনার নিজের গরু সরাসরি শনিবার সরাসরি হাট বসে রাখি, গরুর হাট বসে, উনি নিজের গরুটা কি বিক্রি করবে আর একটা গরু কিনে নিয়ে আসবে আর কি, বড় গরুটা বিক্রি করে একটা ছোট একটা গরু বাছুর টাইপের একটা গরু কিনে নিয়ে আসবে, সেই কারণে উনি বাড়ি থেকে যাওয়া আর কি, তার গরু নেয় দুপুরের পরে আমাদের দিকে, হাইটা যা পাকা রাস্তা নাই, রেল লাইনের পাশ দিয়ে যাওয়া লাগে, সেই গরু না উনি রেল লাইনের পাশ দিয়ে গেছে, যাওয়ার যে রুটে গেছে রেল লাইন, ওখানে দুইটা ব্রিজ, একটা গাব্বারি ব্রিজ বলে, তারপর একটা দাত্তাকালী ব্রিজ, তিনটা ব্রিজ একসাথে, তিনটা ব্রিজ, দাত্তাকালী ব্রিজটা খুবই ডেঞ্জারাস, যেমন দিনের বেলা মানুষ এদিক দিয়ে খুব বেশি করে যাওয়া আসা করে না, আর রাতের বেলা তো নাই বলতে গেলে, খুব বেশি প্রয়োজন হলে হয়তো এই ব্রিজটা আশপাশ দা আসে বা রেললাইনটা এই ব্রিজ ক্রস করে। ওই লোক, এই গরুটা ওই দাত্তাকালী ব্রিজ পার হয়েই তো সরাসর বাগুরপুর স্টেশন, তারপর সরাসর অনেক দূর, উনি গরুটা বিক্রি করতে করতে প্রায় আসরের সময় হয়ে গেল আর কি, পাঁচটার দিকে বিক্রি করে উনি আবার নিজের পারিবারিক কিছু কেনাকাটা করলেন। সপ্তাহে একদিন বাজার করত, দশশো আসরটা কিনলেন। কিনে আবার যখন ব্যাক করবে ওনার গরুটা বিক্রি করছে, বিক্রি করার যে লোকের কাছে বিক্রি করছে ওনার তো ফেস ওর সব চিনা, সকল কিছু তার চিনা, কার কাছে বিক্রি করছে কত টাকা সবই জানে। উনি সন্ধ্যার পরে আবার নতুন একটা বাছুর যখন কিনে সে বাড়িতে ব্যাক করবে, সে সরাসর থেকে বাগুরপুর স্টেশন ক্রস করলো। ক্রস করার পরে উনি এসে এই দাঁতকালী ব্রিজের যখন কাছে আসলো, পঞ্চাশ গজ বা একশো গজ এমন কাছাকাছি আসার পরে উনি যে বাছুরটা কিনে, এই বাছুর তো ব্রিজের দিকে আর আসে না। বাগুরপুর যে রুটটা ঢুকছে এই রুটটার কাছে আসার সাথে সাথে এই যে দাঁতকালী ব্রিজ আর কি, এই ব্রিজ না অনেক কিছু ঘটনা মানুষের জানে, কিছু অনেক এমন কিছু বিপজ্জনক ঘটনা ঘটছে, আবার অলৌকিক ঘটনাও আছে এই ব্রিজ নিয়ে। তো এই গরু বাছুর তো ব্রিজের দিকে আসতেছে না, কোনোভাবে আসতেছে না, এই বাছুর ব্রিজ ক্রস করবে না। কিন্তু ওনার বাড়ি আসলে ব্রিজ ক্রস করে আসতে হবে এবং রেললাইনের পাশ দিয়ে হাইটে আসতে হবে। অনেক দস্তাদস্তি করার পর ওই বাছুর উনি নিয়ে আসলেন, উনি সামনে আর বাছুর পিছনে, বাছুর পিছনে। পরে ক্রস করার পরে বাছুর তারপর এই ব্রিজ আবার বাছুর পিছনে চলে যাবে, সামনে আসবেই না। আসলো, তারপরে ওই যে গাব্বারি একটা ছোট ব্রিজ আছে সেই ব্রিজের এখানে আসার পরে বাছুর ঠিক একই অবস্থা, এই ব্রিজের এই বাছুর ক্রস করবে না। তারপরে অনেক ওই যে আগে তো মানুষের কাছে একটা লাঠি, আমাদের বাঁশের যে দিংলা বলে আর কি, ওইটাকে দুই তিনটা বাড়ি দিল, বাড়ি দেওয়ার পরে এই বাছুরটা ওনার সাথে সাথে হাইটে গেল। তখন আর বাছুরটা সামনে দিল, পিছন দিয়ে বাড়ি দিল, বাছুরটা সামনে দিল। উনি পরে বাড়িতে আসার আগ মুহূর্তে দেখে যে গরুটা উনি বিক্রি করে আসলেন সরসর বাজারে, ওই গরু এবং ওই মানুষই তারা এই পিছন দিয়ে ডাকতেছে। তো সন্ধ্যার পর অন্ধকার, উনি এই এই করে যখন ডাকছে উনি খুব বেশি একটা পাতা দিচ্ছে না, আর ওনার বাছুর পিছনে উনি তো সামনে থেকে ওই গরু রশি ধরে টানতেছে, খুব বেশি একটা পাতা ধরনের কি খেয়ে কি ডাকে না ডাকে। তখন এখানে ওই যে সোমরি বাজার দিকে যে রেল লাইন ক্রস আরেকটা রুট আর কি, গাব্বারির সামনে যে রুটটা, এই রুটটা এখানে আসার পরে পিছনে তাকায় দেখে ওনার বিক্রি করা গরু আর যার কাছে গরু বিক্রি করছে সেই লোক ওনার পিছনে পিছনে আসতেছে। উনি আবার দাঁড়ায় দেখলো এই লোক তো আমি গরু বিক্রি করলাম, গরু চলে গেল অন্যদিকে নিয়ে, উনি আমার পিছনে পিছনে আসবে কেন। উনি এখানে গাবড়ায় গেলেন, গাবড়ায় যাওয়ার পরে মানে ডুলজানের মাথাটা পার হওয়ার পরে পেছনে দেখে যায় এই গরুও নাই ওই লোকও নাই, আর টোটালি আর একটা একবার জনমানব শূন্য, এই রেলের আশেপাশে কোনো মানুষও নেই। উনি ওই গরুটা না বাড়ি গেলেন, নতুন যে বাছুর বাড়ি যাওয়ার পরে ওই যে আমাদের যে নতুন গরু কিনলে কিছু খুরা দেয়, খুরা লবণ পানি দেয়, এই নতুন গরু কিনলে ওটা খাওয়ানোর পরে ওই গোয়াল ঘরে ঢুকায় আর কি। তাই উনি নাকি ঢুকাইছে, ঢুকানোর পরে উনি রাত্রের বেলা যখন শুয়েছে সেই গুমের ভিতরে ওই আগে ওনার যে গরু বিক্রি করা গরু এবং ওই লোক গুমের ভিতরে তাকে ডাকতেছে ডাকতেছে। উনি পাশে যে ওনার যে ওয়াইফ ছিলেন ওনার, এই দেখো তোমার গরু বিক্রি করে দিলাম, ওই গরু আর ওই গরুর যে লোক উনি আমাকে ডাকতেছে কেন। দরজা খুললো, দরজা খুলে দেখে যায় কেউ নাই, একবারে শূন্য। আর যে বাছুরটা কিনে আনছে ওই বাছুরটা গোয়াল ঘরে শুধু চিলাইতেছে। ওনার মনে হচ্ছে নতুন গরু, অপরিচিত জায়গা, নতুন ঘর, হয়তো একটু চিল্লাবেই, এটা আমাদের যেটা বেমানি বলে আর কি, এই চিল্লামাল্লা করতেছে। আবার উনি ঘরে চলে গেল, চলে যাওয়ার পরে সকালে উঠছে ওনার, উঠলো, উঠার পরে আবার গোয়াল ঘর খুলতে যাবে, গোয়াল ঘর খুলে আবার দোয়া মুসা করে আর কি, গরু বাইর করে আবার যে খড়কুটো যে টাল, খেরের টাল বলে ওইটাতে নিয়ে খাওয়াবে। দরজা খুললে দরজা এখন তো ওই যে শাটারের মতো দরজা, এই তো অনেকটা ছিল না, ওই একদিকে টানতো আর কি, ওই মলি বাঁশের বেড়া দেওয়া বানাইতো, ওই টানছে টাইনা দেওয়া যায় ওই ওনার যে বাছুরটা, ওই বাছুরটা মরা ফ্লোরে যে মাটিতে মজা শুয়ে আছে। উনি একটু আগে দেখলো গরু চিলাইতেছে, ওই গরু যে বিক্রি করা গরু ডাকতেছে ওনার লুকে পিছন পিছন ডাকলো, ঠিক সেম একই যেটা রাস্তাঘাটে যেটা যেমন ঘটছে এমনটাই। এই সকালবেলা দেখা যায় ওনার এই নতুন যে কিনা যে বাছুরটা, এই বাছুরটা এই গোল ঘরে মৃত অবস্থায়।
খুবই অদ্ভুত, এবং এটা আপনার সেকেন্ড স্টোরি। সেকেন্ড অলরাইট, এবং আশা করছি এই মুহূর্তে আপনার এই ঘটনাটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং একই সঙ্গে আছেন আমাদের সাথে অনেকেই facebook.com/jagofm ফেসবুক লাইভে অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, এছাড়া ইউটিউবেও কিন্তু অনেকে কমেন্ট করছেন, কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলছেন, কেউ গল্প নিয়ে কথা বলছেন, ভালো লাগে। রাইট, আলোচনা সমালোচনা দুটোই আমরা অ্যাকসেপ্ট করি, এবং সবসময় যেটা করি সেটা হচ্ছে যে আপনার যে ফিডব্যাক সেই ফিডব্যাকটা আমরা খুব এনজয় করি, এবং আপনার ফিডব্যাক থেকে আমরা আমাদের যে লেসন থাকে সেই লেসনটা নিয়ে ট্রাই করি, যে গল্পগুলো কেমন লাগছে সেই ফিডব্যাকটা আমাদেরকে সবসময় জানাবেন, যে কি ধরনের গল্প আপনি শুনতে চান। এবং একই সঙ্গে যেটা বলবো যে শুধু আপনি বলেই যাবেন, বলেই গেলেন, আমার তো ইচ্ছে হয় যে আপনার সাথে একটু দেখা হোক একটা দিন। রাইট, এই যে কমেন্টে কত কত বন্ধু, কত কত কমেন্ট প্রতি উইকেই, প্রতি এপিসোডে কত কত SMS, সবগুলো বন্ধুর সাথে যদি একবার একসঙ্গে দেখা হতো, আমি জানি এটা একদমই যদি বলি দুঃসাধ্য একটা ব্যাপার, বা আমার আয়ত্তে নেই বা আপনার আয়ত্তে নেই ব্যাপারটা একসঙ্গে সবার গেট টুগেদার হওয়াটা, বাট হ্যাঁ এটা কিন্তু সম্ভব। আপনি যদি এখন রেজিস্ট্রেশন করেন অন্তত 3 বা 4 মানুষের সঙ্গে তো আমাদের দেখা হতেই পারে প্রতি সপ্তাহে। রাইট, সো প্রতি সপ্তাহে যদি 4 নতুন বন্ধুকে আমরা পাই এবং 4 মানুষের কাছ থেকে তাদের এক্সপেরিয়েন্সগুলো শুনতে পারি, সামনাসামনি বসে তাদের ঘটনাগুলো শুনে এক কাপ কফি খেতে পারি বা চা খেতে পারি, ব্যাপারটা আসলে আমরা ভীষণ রকম এনজয় করব। সো ঝটপট করে যেটা করবেন, মোবাইলের SMS অপশনে যে রেজিস্ট্রেশন করবেন, এক উসিলায় কিন্তু আমরা, আপনি দীর্ঘদিন যাবৎ জাগো FM শুনেন আপনার সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যাবে। রাইট, সো RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, নাম্বারটা হচ্ছে 26969। আমি আবারও বলছি, যদি পরবর্তী পর্বে আপনি আসতে চান, RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা আর কয়টা ঘটনা শুনবো?
আর একটি আমি শুভকে পাওয়ার যে বিষয়টা, কিভাবে পাইলাম
ব্যাপারটা একটু আসতে চাই। বিগত যদি বলি যে গত বছরের একটা ব্যাপার ছিল 2025 সালে, যে শুভ আকুঞ্জি নামে একটা ছেলে যে তার বাসা থেকে হারিয়ে গিয়েছিল, এবং খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল, যে একটা ছেলে বাসা থেকে বের হলো, একটু সামনে আগালো, তারপর আর খুঁজে পাওয়া গেল না। এরপর যদি বলি যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওকে খোঁজা হয়, এন্ড তারপরে কি হয় এই গল্পটা আমরা শুনবো শুভর যে বাবা সোহেল আকুঞ্জি তার কাছ থেকে। এবং গত একটা এপিসোডে গত বছর আমরা দেখিয়েছিলাম যে তার ছবিও দেখিয়েছিলাম, যে আপনাদের মনে থাকতে পারে যে এই ছেলেটা মিসিং, যদি কেউ দেখে থাকেন জানাবেন। এনিওয়েজ, আমরা শুভকে কিভাবে পাওয়া গেল সেই গল্পটা একটু শুনতে চাই।
শুভকে পাওয়া গেল অক্টোবরের 31 তারিখ। আমি ধরো আপনাদের সহযোগিতা নিচ্ছি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মানববন্ধন, অনেকের সহযোগিতা আমি নিছি, আর অনেকে আমাকে এমন ভাবে সহযোগিতা করছে যে তাদের, আমার মৃত্যুর আগে তাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। আপনাদের যারা শ্রোতা যারা আছেন, ওনারা অনেকেই, আমি এখান থেকে বলার পরে অনেকে অনেক কবিরাজের হুজুরের নাম্বার দিচ্ছেন, মাজারের নাম্বার দিচ্ছেন, অনেক সাধু সাধকের নাম্বার দিচ্ছেন, এবং অনেকে আমার কান্না দেখে যে ওনারা যে কাঁদছে সেটাও বলছে, এবং অনেকে আমার ভিডিও পাঠাবে যে ভাই আমি আপনার এই সন্তানের জন্য কান্না দেখে আমরা বন্ধ কাঁদছি, ওনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো কিছু নাই। তারপর ওনারা আমার, আপনারা এমন ভাবে এই সুবরে পাইছে, প্রচার করছেন, সহায়তা করছেন, এটা কি বলবো, এভাবে এই আমি এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। যাই হোক, একদিন আমার অফিস থেকে ফোন দিল বনানীতে, আমি যে হসপিটালে জব করি, মঙ্গলবার মিটিং আছে, তো আমাকে সোমবারে ফোন দিল দুপুরে। আমি সোমবারে আসলাম ঢাকা, অফিসে কাজ শেষ করলাম, মঙ্গলবার আমি ঢাকা থেকে বাড়ি চলে যাবো। আবার রাত্রে আমার বাসায়, আমার বাইরের বাসায় অপেক্ষা ইয়া করলাম, রাত্রি যাপন করলাম, করার পর আমি ওই গুলিস্তানে যে গোলাপ শাহ মাজার, আমি তো যেখানে যে মাজার এটা সেটা কত জায়গায় বললাম বলতেছি, আমি গোলাপ শাহ মাজার এখানে আসলাম, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এখানে আইসা আমি একটু দাঁড়াইলাম, দাঁড়ায় আমি সুরা কালাম ফাট করে আমি কবর জায়গ করতেছি, গোলাপ শাহ মাজার জায়গ করতেছি, আর আমি কাঁদতেছি, মানে মহিলাদের মতো আমি কাঁদতেছি, জানলা একজন এই মাজার, আমি উনি কি কোন মাপের ওলি ছিলেন আমি জানি না, এই ওলি কি উসিল্লা করিয়া আমি বাড়ি যাওয়ার আগে যাতে শুভর একটা কুস পাই। এখানে প্রায় 15-20 মিনিট আমি ওয়েট করলাম, করার পর আমি স্টেডিয়ামে এলাকায় কুদলাম, বঙ্গবন্ধুর আশেপাশে সামনে যে একটা পার্ক গুলিস্তান, এই পার্কে খুঁজলাম, অনেকের ছবি দেখালাম, কেউ বলতে পারে না। আমি আবার কমলাপুর রেল স্টেশন চলে যাবো, এই উদ্দেশ্যে আমি রওনা দেওয়া, তাই বাসে উঠলাম, কমলাপুর নামলাম, নাইমা আমি আগে কমলাপুর যে জিআরপি থানা রেলওয়ে থানাতে গেলাম, এর আগেও একাধিকবার গেছি, ছবি দিছি, ঠিকানা দিছি, দেখাইছি এই ছেলে সুবরে দেখছি কিনা, কেউ থানা থেকে বাইরে, প্রতিদিন একটা চ্যারিটি ফার্ম থেকে ওই টুকাই যে চিন্নমূল ছেলে মেয়েদেরকে খাওয়া, ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে ছবিটা একটা ছেলেকে দেখালে, এর আগে অনেক ছেলে দেখাইছি স্টেশনের প্ল্যাটফর্মে, ঢাকার সব স্টেশনেই। তো এই প্রথম যাকে ওই দিন দেখাইলাম, দেখানোর আমি বলছি এই ছেলেটা কেউ দেখছ? প্রথম ছেলেটা বলছে হ্যাঁ, ওর নাম তো শুভ। আমি মনে হয় আমি আসমানতে পড়ছি, ওর নাম তো শুভ, আপনি কি মেডিকেলে চাকরি করেন? আমি হ্যাঁ। তুমি কিভাবে জানলে? ও বলল তো ওই মেহেদির ছেলেটার নাম, উনি যাওয়া সিলেট, ওর বাড়ি সিলেট, ও এক বছর যাওয়ার বাড়ি থেকে চলে আসছে, বাড়িতে জানা ও রাগ করে চলে আসছে, কিন্তু শুভ রাগ করে চলে। আমি জাস্ট একটা দমক দেওয়ার পরে কিন্তু ও যেভাবে বাড়িছে, ও কিছু নিজের ইচ্ছা আর অন্যের ফিফটি ফিফটি, আর বাকি তার শুভ নিজেও বলতে পারে না কিভাবে বাড়িতে বাড়িছে। যাই হোক, এই ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি আজ বাড়িতে চলে আসতাম আর কি, ও কক্সবাজার আছে, কক্সবাজার কলাতলি, এটা ডলফিনের মূল বললে। আমি আবার বারবার কনফিউজ আসলে, তারপর বললাম যে ও যেহেতু আমার শুভ নাম বলতে পারছে, আমি মেডিকেলে জব করছি এটাও বলছে, আমি ধরে নিলাম সঠিক। আমি কে বলে কি শুভর কি পাবো যা? ক আপনি পাবেন, আপনার ডলফিনের মূলে নামবেন না ইমা, একটু সামনে যে প্রথম যে হোটেল, ওই হোটেলে ও কাজ করে, এবং এই হোটেলে আমিও কাজ করতাম, আমি এক সপ্তাহে কাজ করছি। শুভর কাছে আমি টাকা ছিল, আমি আসার সময় শুভর কাছে টাকা নিয়ে আসি। অত্যন্ত ভালো ছেলে শুভ, খুব সুন্দর ব্যবহার। আমি আর যে বাড়ি আসার যে ইচ্ছা ছিল সেটা আমি ইচ্ছা পরিবর্তন, আমি সাথে সাথে কক্সবাজারের যে টিকিট, কক্সবাজার এক্সপ্রেস রাত্রে সাড়ে, আমি কক্সবাজার টিকিট কাটলাম মঙ্গলবারেই। আমি মঙ্গলবার রাত্রে এগারোটায় কমলাপুর আবার গেলাম, বাসা থেকে বেক করলাম, বাসা থেকে আবার কমলাপুর, কমলাপুর থেকে আমি কক্সবাজার এক্সপ্রেসে গেলাম। কক্সবাজার এক্সপ্রেসে যাওয়ার পর আমি বুধবার সাড়ে সাতটায় কক্সবাজার রেল স্টেশনে পৌঁছলাম। পৌঁছানোর পরে ওই সাড়ে সাতটায় আমি নফল নামাজ পড়লাম দুই রাকাত, আল্লাহ আমি আমার বুকের দন শুভরে খুঁজতে আসছি, আমি যাতে শুভরে সাথে নিয়ে যাইতে পারি। আমি ওইখান থেকে উঠুয়ে গেলাম, ওই যে কলাতুর ডলফিনের মূল, ডলফিনের মূল গেলাম, সমুদ্রের পারে গুদাম, ও যেভাবে ঠিকানা দিল, মসজিদ, পাবলিক টয়লেট, আশপাশ সুগন্ধা পয়েন্ট, আবার লাবণী বিচের পাড়টা, অনেক কুদাকুদি করলাম, ছবি দেখাইলাম, নাই সারাদিন কুদলাম, কুজা আবার ব্যাক করলাম, ঢাকা চিটাং ব্যাক করছি, চিটাং থেকে পরে রাত্রে ট্রেনে আমি চলে আসলাম বৃহস্পতিবার ভোর পাঁচটায় বাড়ি। তাই বাড়িতে আমি বাড়িতে খোঁজ নিচ্ছে যে শুভর কুস্কর হয়েছে কিনা, আমি বলার আগে আমার খান্না চলে আসে, বিলাপ চলে আসে। পরে আমি বাড়িতেই এর ভিতর একটা চার পাঁচ দিন চলে গেল, শুভর পাইলাম না। ঠিক এরপর বুধবার শুভর আম্মু গেল, আমাদের এখানে হুজুর আছে, মুসলিম হুজুর বলে, গুলিয়ার চর নদীর পারে বাসা, হুজুরের কাছে অনেক মানুষ আসে। শুভরামু গেল, যাওয়ার পরে বলে হুজুর শুভ কোথাও কাল কয়েক যায় কক্সবাজারতে যায়, কুইজে আসছে, সারা দেশ তো খুঁজতেছেই পাওয়া যাবে কিনা, ও আল্লাহ বাছায় রাখলে পাবে ইনশাল্লাহ, হুজুরের কথা বলো। পরে বললো ওই দিনও বুধবার যে আমি ফরিদপুর যাবো আক্তার শাহ মাজারে, এখানে নামাজ পড়বো, জোহরে নামাজ পড়বো, পারলে তুমি আসো অথবা তোমার শুভরামুরে পাঠাই দিও। তো আমার ওয়াইফ আর যায় না, শুভরামু যায় নাই, আমি গেলাম। আমি যাওয়ার পরে নামাজ পড়লাম মাজারে, ওই যেমনি মোমবাতি দেয় আগরবাতি গোলাপ জল এইগুলো, আমি ঠিক অন্যান্যদের মতো দিলাম মোমবাতি দিলাম। দেওয়ার পরে দোয়া পড়লাম, মিষ্টি দিল তাবারক হিসাবে, খাইলাম, খাই আবার বাইরে আসছি। ওই টাইমে ওই হুজুরের এক নাতি, বাইস্তার ঘরের নাতি, ওর নাম ফয়েজ, ও বলতে সোহেল ভাই এদিকে আসেন। গেলাম ওর দোকানে, দোকানে আগে ভাঙাচোরা ছিল, ভাঙাচোরা ছিল, কি ব্যাপার ভাই? অনেকদিন পরে মনে দেখলাম আর আপনার এখানে মাজারে কেন আসলেন? আমি বললাম যে এই যে ছবিটা, আমার দ্বিতীয় ছেলে শুভ, চোদ্দ বছর ক্লাস এইটে পড়ে, ছয় মাসের উপরে, প্রায় ছয় মাস বাইশ তেইশ দিন হয়ে গেল পাচ্ছি না, সারা দেশ খুঁজতেছি বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে, আপনি গেছিলেন দাদা হুজুর, আমি গেলাম, তো আপনি আবার একটু যান, আপনি আমার কাছ থেকে যে চারটা মোমবাতি নেন পাঁচ টাকা দামের, আর একটা মোমবাতি নেন দশ টাকা দামের, দেখবেন ওই মাজারের ভিতরে প্লেট আছে, প্লেটে মোমবাতি জ্বালানোর জায়গা আছে, আমি জ্বালাইলাম চারটা মোমবাতি চারদিকে, আর মধ্যে দিবেন দশ টাকার বড় মোমবাতিটা, আর ছবিটা ওই দাদা হুজুরের পায়ের কাছে রেখে আপনি আলাদা যায় দুই রাকাত দুই রাকাত নফল নামাজ করবেন, চার রাকাত আবার ছবিটা নিয়ে আসবেন, নামাজ শেষে ছবিটাই না, হাতে ছবিটা রেখে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ এক নিয়ত সাহেব জানলাম আমার ছেলে রে ফিরা দাও। ঠিক ও যেভাবে যেভাবে বলছে ঠিক সেভাবেই করলাম, ছবিটা আনলাম, আমি একটু আলাদা জায়গায় নামাজ পড়া নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ছেলেটা আল্লাহ আমার ফিরায় দাও। অজরে কান্দতেছি, কান্নার শেষ নাই। অনেক মানুষ, শত শত মানুষ প্রতিদিন আসে। বললাম আল্লাহ এখানে একজন অলির মাদার আসলাম, উনি অনেক বড় মাপের আলেম এবং অলি ছিলেন, খুবই ধার্মিক লোক ছিলেন। আমি কান্দতেছি, অনেকক্ষণ বাইর পর বাইর হইলাম। বাইর হওয়ার পর ওই দিন বুধবার আর কি, আল্লাহ এ ওসিলা যদি আমার শুভার একটু খুঁজতে আল্লাহ। ওই দিন রাত্রে 3টার সময় আমি মোবাইল এক সেকেন্ডের জন্য বন্ধ করতাম না। অপরিচিত নাম্বার মনে হইল, সুবর কেউ হয়তো সুবর কবর দিবে, সুবরে কোথাও দেখছে। এর আগে তো অনেকে বলছে, সেই বলছে রাজশাহী স্টেশনে দেখছে, নাটোর রেল স্টেশনে দেখছে, একবার ওই যে সিরাজগঞ্জ এনায়তপুর ট্রেনের যে স্টেশন, স্টেশন ট্রেনের সাথে ছিল ব্রিজে বাড়ি লেগে একটা ছেলে পড়ছে, ওই কবরটা পাইলাম। সাথে সাথে ওদের সাথে যোগাযোগ করলাম, সুবর ছবির সাথে আর ওই ছেলের ছবির সাথে মিলে না। এর ভিতরে কক্সবাজারে কিছু লোক উদ্ধার হইল, ওইখানেও পাঠাইলাম কত ভাবে সুপর। আর যদি দেখতাম যে একটা অজ্ঞাত একটি যুবকের লাশ অথবা এই বয়সে 13-14 বছরের 15 বছরের কোন ছেলের লাশ পাওয়া গেছে, ওই দিন আমার ঘরে খাওয়া দাওয়া হইতো না, রান্না বাড়া টোটালি বন্ধ থাকতো, এমনি রান্না বাড়া হইতো না। কোথাও তো আটকায় রেখে কাজ করাচ্ছে কিনা, মারতেছে কিনা, এই চিন্তা ভাবনা থাকতো সবসময়। যাই হোক, ওই বুধবার রাত্রে 3টার সময় একটা ফোন আসলো, ফোনটা আসলো রাত্রে 3টার সময়, কে ফোন দিবে, পরে একটা অজ্ঞাত একটা নাম্বার, সেফ নাই নাম্বারটা। ফোনে বলতেছে যে আপনি সুবর কি খুঁজে পাইছেন? আমি বললাম না সুবর তো পাই নাই, পানি নাই, আমি কই না পাই নাই। আপনি কোথা থেকে বলছেন? বলছে আমি কক্সবাজার থেকে বলছি। কক্সবাজার আপনি কি সুবর জানেন, সুবর দেখছেন বা পাইছেন? আপনি এত রাত আমার ফোন দিচ্ছেন, আমি ওনার কথাটা খুব বেশি একটা আমলে নেই নাই। এমন তো প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য লোক সুবর ওখানে দেখছে, কেউ বলছে ইয়াতে ওই যে সরাইল দেখছে, মিনি কক্সবাজার না কি জানি একটা আছে কালীকচ্চপ, ওখানে বলছে ওরা দেখছে, ওখানে পাচারকারীদের সাথে আসছে কত কি বলবো। যে পরে বললাম যে আপনি কি, হ্যাঁ কক্সবাজার আছে শিওর, আমি তো 4-5 দিন আগে, যে গত 4-5 দিন আগে কক্সবাজার খুঁজে আসলাম সেটা আমি বলি নাই। উনি বলতেছে আপনার ছেলে শুভ আছে সুগন্ধা বিচে, একবার সমুদ্রের পার বিচে আছে, একটা হোটেলে কাজ করে। আমি বললাম শিওর আপনি? পরে বলল হ্যাঁ আমি শিওর, আমি একজন মুসলমান, আপনি আপনার ছেলে আমার কাছে আছে। বলল যে আমি দেখছি, ওইখানে আমি প্রতিদিন এই যে হোটেলে কাজ করে, ওই হোটেলে আমি প্রতিদিন যাই, হয় চা খাইতে যাও নাই নাস্তা করতে যা। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনি কি করেন? আমি একটা মাদ্রাসার পরিচালক এবং একটি এতিমখানা চালাই। বলল যে আপনি মুসলমান? আমি মুসলমান, মিথ্যা কথা বলবো না, আপনার ছেলে শুভ এখানেই আছে। আমি বললাম এমন প্রতিনিধি বলে কোন, আপনার ছেলে কালকে আমি প্রয়োজন আপনার ছেলের সাথে আমি কথা বলাই দিব, আমি একটু বিশ্বাস হইল আর কি। ঠিক আছে আপনি কথা বলাই দিলেন, আপনার নাম? বলল যে আমি শফিক। আমি কি, আপনি কি মৌলানা বা হাফেজ? আমি হাফেজ এবং মৌলানা দুটোই। আচ্ছা ঠিক আছে, রাত কখন পোয়াবি আর কখন এই হুজুরের শুভ সাথে আমার কথা বলাই দিবে? এর ভিতরে একটা কথা মিস হয়েছে আমার, যেটা আমি যখন শুভরে খুঁজার জন্য যখন কথা হয়ে যায় এরপর দিন শুভরে কথা বলাই দিল, এই হুজুরে শুভরে কথা বলাই দিল, এই তুমি যে কথা বলো। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বললো যে মামা শুভ। ও একটু এলোমেলো কথা, ওইখান থেকে মন মানে পুরোপুরি যে আমাদের সাথে ফ্যামিলিতে টাকা অবস্থা যতটুক স্বাভাবিক, টাকা দরকার ততটুক স্বাভাবিক না আর কি। আমার নাম ও রামুর নাম একটু ভুল বলতেছে মনে হয়, আমি আবার একটু কনফিউজড, এই শুভ কি আমার, ওই শুভ কিনা। পরে হুজুরে বললাম হুজুর একটু যদি ভিডিও কল দিতেন আমাদের জন্য আর একটু বালিত। পরে হুজুরে বললো যে ও, এই কথা বলার পরে আমি বললাম তো রামুর নাম কি? বাই কয়জন? বাই ঠিক বলছে, নামটা শুধু বিনা বলছে, তিন ভাই ওটা বলছে। আমি আবার একটু টেকনিক করলাম যে তোমার বড় ভাইয়ের নাম কি? ওর বড় ভাইয়ের নাম সুজয়, ও বলছে রাতুল। আমি বললাম যে তোমার ছোট ভাইয়ের নাম কি? বলল যে তানিম। আসলে অ্যাকচুয়ালি ওর ছোট ভাইয়ের নাম হচ্ছে জাহিদ আকুঞ্জি, বড় ভাইয়ের নাম অসুন আকুঞ্জি সুজয়, নাম একটু উল্টাপাল্টা বলছে। তো পুরোপুরি মানে আমাদের সাথে যে স্বাভাবিক অবস্থা হেন একটু অস্বাভাবিকতা এখন তার ভিতরে আছে বোঝা যাচ্ছে। তারপর বিকালের দিকে ওই হুজুরের শুভর যে কাজ টাজ করে ওইটা একটু ভিডিও আমাদের মোবাইলে পাঠাইলো, দেখলাম যা অশুভ। আবার ফোন দিলাম, হুজুর একটু করে আমাদের সাথে একটু ডাইরেক্ট একটু দেখাই দেন ভিডিও করে। উনি পরে শুভর একটু দেখাইল, কিন্তু আমাদেরকে যাতে না চিনে আর কি, আমি ওই ক্যামেরাটা ইয়া করে দেখুন, টাঙ্গুলদার সাপ ধরে রাখবেন যে আমাদের ফেসটা যাতে ও না দেখে, আমরা শুধু ওর ফেসটাই দেখেছি। আমরা শিওর শুভ, সাথে সাথে আমি চলে গেলাম সেই বাড়ি থেকে। মাগরিবের নামাজ পড়ে আমি আমার ছোট ভাই শ্যামল ওরে না বৈরব বৈরব, এগারোটার আগে বাস ট্রেন কিচ্ছু নাই, সেখান থেকে চললাম ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড বিশ্বরোড, ওইখান থেকে রাত্রে রওনা দিলাম। আর হানিফাসে রাত্রে এগারোটা, আমি চিন্তা নয় এতক্ষণ আমি কাছাকাছি কাছাকাছি চলে যাব, রাত্রে আড়াইটার দিকে যায় পৌঁছলাম মুরাদপুর। আমার রাস্তা শেষ হচ্ছে না, সময় শেষ হচ্ছে না। মুরাদপুর থেকে আবার মোটর সাইকেল, আমি আমার ছোট বাইরে না নতুন ব্রিজের কর্ণফুলি ওইখানে গেলাম। ওইখানে যাই আমি শ্যামলী, শ্যামলীতে উঠলাম বাস সাড়ে ছয়টার দিকে যায় আবার সেই কলাতলি ডলফিনের মোড়।
অবশেষে ওখানে গিয়ে খুঁজে পেলাম,
ওইখানে হুজুরে ফোন দিলাম, হুজুর ফোন ধরে না। এর ভিতরে ও রামুর সাথে শুভর কথা হয়েছে, যাবো তুমি বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো। ও বললো যে আমি আসবো আর কদিন পরে আসবো, ঠিকানা জানে না। বললো আমি তো বাড়ি কোন দিকে আমি বলতে, মানে ও অনেক কিছু মনে যে অন্য জাগতিক কিছু ওর ভিতরে একটা কাজ করতেছে, কথা এলোমেলো বলতেছে, ঠিকানা চিনবে না, আসবো কোথায় আসবো কে বলতেছেন, এই আর কি আলাপ সালাম। যাই হোক, আমি ওই হুজুরের ঠিকানায় পৌঁছাইলাম। পৌঁছানোর পরে হুজুরে আমার ওয়াইফে বাবা ডাকছে যে হুজুর আপনি আমার বাবার মতো, শুভর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে, শুভর আপনার কাছে নিয়ে আসেন, যে হোটেলে কাজ করে ওইখান থেকে নিয়ে আসেন। হুজুর সারা রাত আনলো ওনার কাছে, হুজুর কাছে রাখলো। শুভর অনেক বুঝাইছে, ওয়াজ শুনাইছে মা বাবা কি, বুঝানোর পরে হুজুরের রুমে রাখলো, খাওয়াইলো। পরে হুজুরের কাছে গেলাম, যা দেখি রুমে ঢুকে হুজুর রুমেই শুভ একটা লুঙ্গি পরা অবস্থা, একটা গেঞ্জি পরা শুয়ে আছে। শুয়াতে আবার দরজা নক করছে, হুজুর বাইরে এসেছিল তো আমাদের রিসিভ করে যাওয়ার জন্য, হুজুর আবার দরজাটা চাপায় রেখে আসছিল। পরে বললো যে এই শুভ দেখো কে আসছে। পরে আমি শুভ দেখলাম, শুভ দেখার পরে আমার মনে হইল পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে আমার শুভ চাইতে এত মূল্যবান আমার কাছে আর কোনো কিছু নাই। আমি আধা ঘন্টা মনে আমি কান্না আর শুভ কিছু বলতেছে না, আমি অস্বাভাবিক অবস্থায় ছিলাম। এই হইল আমার শুভরে পাওয়ার যে কি আনন্দ, এই ছয় মাস চব্বিশ দিন পর আমার সন্তানরা যে পাইলাম। আমি এটাই বলে যে সকলের কাছে আপনারা আমাদের জন্য হয়তো দোয়া করছেন, আর আপনারা তো দোয়া করছেন, আপনারা সকল শ্রোতারা জানাইছেন, শ্রোতারাও আমাকে এমন ভাবে সহায়তা করছে, আমি বারবার বলি তাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না।
বাহ, ধন্যবাদ। এবং ছোট করে একটু জানতে চাই, শেষ করবো আমরা আপনার আজকের এই অংশটুকু, শুভ কি কোন ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছু দ্বারা কি আক্রান্ত কি মনে হয়? মানে
এমন
ফাইন্ডিং কি
লাস্ট ফাইন্ডিং এ আনার সময় আমি যখন ওই হুজুরের কাছে যখন নিয়ে আসলাম, এর ভিতরে আমি আবার ও যে হোটেলে কাজ করলো ওই হোটেলে আসলাম, আমি অনেক লোক কেউ শুভ ছাড়তে চায় না, বলো এত সুন্দর ছেলে এত অমায়িক ব্যবহার, ওরা আমাদের কাছে রায়কা যান। আমি তো প্রশাসনের সাহায্য নিলাম, সকলে খুব সাহায্য করছে পুলিশে, কিন্তু আমি আবার সবাই বললাম যে আমাদেরকে দেখে কি মনে হয় যে আমি অভাবের তাড়নায় শুভরে চাকরির জন্য পাঠাইছি। ও তো কোনোদিন বলে না যে ওর এই অবস্থা, পারিবারিক অবস্থা, ওইখানে কিছু এলোমেলো করতো আর কি, এই টাইপের। ওর উপরে কিছু একটা হুজুরাও বলতো, ওর উপরে আলাদা একটা কিছু আচর আছে মাঝে মাঝে, এখনো এই যে রাগ প্রচুর, এটা সাধারণত স্বাভাবিক ছেলেবেলে যতটুকু রাগ হওয়ার কথা না। আর আমার আম্মা ওর দাদু বলে চার পাঁচ বছর আগে আমার সাথে একবার ওয়াজ শুনতে গেছিল, চিনিয়ার চরে একটা বড় ওয়াজ হয়, তো ওয়াজে ওর সাথে নিয়ে গেছিলাম। আসার সময় ওয়ারের যখন বাসায় নিয়ে আসছি, ও বাসাতে আইসা রাইকা, যখন রাইত হয়ে যাবে তো অনেক রাত হয়ে যাবে, ওর রাইকা যাওয়ার জন্য আমি আবার বাড়িতে আইসা ওর রাইকা, আমি বাড়ি চলে গেছিলাম চার পাঁচ বছর আগের এটা। ওর আমি রাইকা যাওয়ার পরে ও সারা রাত শুধু হাসছে, চার পাঁচ বছর আগে শুভর ঘরে শুধু সারা রাত হাসছে। তখন থেকে এই আম্মা বলে আশপাশের মানুষ অনেকে বলে ওই সময় থেকে শুভর একটা কিছু
পাইছে,
হ্যাঁ আক্রান্ত হয়েছে।
এখন ঠিক আছে,
এখন আলহামদুলিল্লাহ এবার এটা পরীক্ষা দিচ্ছে, তো আমার মনে হয় রেজাল্টও ভালো করবে। আমি সকল শ্রোতাদের শুধু আমার বেলায় আপনারা সহায়তা করছেন সেটা না, এমন যদি আপনাদের কেউ দ্বারস্থ হয় আশা করি আপনারা সঠিক পরামর্শ সঠিক তথ্য দিয়ে একটু সহায়তা করবেন। আমি আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, সকল শ্রোতা এবং আপনাদের পর্ব ভাই, আপনাদের ঋণও আমি শুধু করতে পারবো না।
সোহেল ভাই আপনাকে আজকে বিদায় দিব, বাট তার আগে একটা মানে ভালো নিউজ শুনে আমরা একটা ভালো খবর দিয়ে বিদায় দিতে পারছি, এইটা জেনে আমাদের ভীষণ রকম ভালো লাগছে। এবং একই সঙ্গে যেটা বলবো যে এই ধরনের ব্যাপারে কিন্তু অনেক সময় যেটা হয় যে অনেকে দুর্বলতার সুযোগ নেয়, সো প্লিজ মানে এই ধরনের অমানবিক কাজ থেকে বিরত থাকবেন। এবং অসংখ্য ধন্যবাদ যেই মানুষগুলোর মাধ্যমে শুভকে খুঁজে পাওয়া গেছে সেই মানুষগুলোকে স্যালুট জাগো এফএম এর পক্ষ থেকে। এবং যেটা বলবো যে মিস্টেরিয়াস কিছু ব্যাপার স্যাপার আসলে থেকে যায় এই গল্পটার সাথে, আসলে ভৌতিক ব্যাপার স্যাপার আসলে একদমই যদি বলি যে কানেক্টেড না, কিন্তু একটা মিস্টেরিয়াস ব্যাপার স্যাপার আসলে কেন ঘটলো। একটা স্বাভাবিক ছেলে যার পরিবার পুরোপুরি সলভেন্ট, মাশাল্লাহ বেশ চমৎকারভাবে আসলে তার পরিবারটা চলছে, সেই ছেলেটা কেন আসলে জীবিকার তাগিদে কক্সবাজার যেটা হোটেলে কাজ করবে, এখানে কিন্তু এটা কিন্তু থেকে যায়। এবং আবার যেটা বলছিল যে শুভ যখন বয়স কম ছিল তখন কিন্তু সে একটা ওয়াজ মাহফিল থেকে ফেরার পর হচ্ছে ক্রমাগত হাসতে থাকে পুরো রাত। সো এই জিনিসগুলো কখনো কখনো যেটা ভাবাচ্ছে আমাদেরকে যে হলে হতেও পারে প্যারানরমাল কোনো ব্যাপার স্যাপার হয়তো বা শুভর সঙ্গে ছিল বা আছে এখন অব্দি। আমরা চাই শুভ স্বাভাবিক জীবনে আবারও পুরোপুরিভাবে ফিরে আসুক, অনেক অনেক দোয়া শুভর জন্য। সোহেল ভাই খুব ভালো থাকবেন আপনি, থ্যাংক ইউ সো মাচ।
সবকেই আমার পক্ষ তো ধন্যবাদ, জাগো এফএম 94.4 কেও ধন্যবাদ, কর্তৃপক্ষকে ধন্যবাদ, সকল শ্রোতাদের আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই,
থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সোহেল আকুঞ্জি ভাইকে বিদায় দিচ্ছি, আরো একজন অতিথি ওয়েট করছেন, তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো, সঙ্গে থাকুন চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পাটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy.
তাহলে তো এটা চিপস ব্রো,
টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট?
নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট,
এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাসেল শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy.
তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট।
এটা তাহলে বিস্কিট?
নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট,
এটা চিপস, এটা বিস্কিট,
এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
সো ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং এই মুহূর্তে অপূর্বর সাথে আপনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে আমাদেরকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম একযোগে ফ্রিকোয়েন্সিতে শুনছেন 94.4 জাগো এফএম এ, এবং একসঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে, এবং একসঙ্গে জাগো এফএম এর যে ভেরিফাইড ফেসবুক পেজ জাগো কুমিল্লা এবং আর যে অপূর্ব ফেসবুক পেজে। অনেকেই যেটা বলছিলেন যে ধন্যবাদ জানিয়েছেন যে শুভর যে গত বছর আমরা একটা এপিসোড করেছিলাম যে সোহেল আকুঞ্জি নামে একজন এসেছিলেন যে তার যে মেজো ছেলে সেটা সে হারিয়ে যায়, এবং অবশেষে 2026 সালে এসে আমরা একটা গুড নিউজ পেলাম যে না, ছেলেটাকে খুঁজে পাওয়া গেছে। বাহ চমৎকার, এবং থ্যাংক ইউ সো মাচ যারাই সেই লাইভটাকে শেয়ার করেছিলেন। দেখেন কোনো না কোনো উসিলায় কিন্তু শুভকে খুঁজে পাওয়া গেছে। সো যখনই আমরা একটা রিকোয়েস্ট করি যে ভাই লাইভটাকে শেয়ার করেন, লাইভটাকে শেয়ার করেন, আপনার একটা ছোট্ট ফেসবুক লাইভ শেয়ার কিন্তু যদি বলি যে কারো না কারো একটা পজিটিভ ভাইব লাইফে নিয়ে আসবে। বিশ্বাস করেন, আপনার ছোট্ট একটা ফেসবুক লাইভ শেয়ার কিন্তু পার্সোনালি আমি ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত হই পরে একটা চমৎকার পর্ব করবার জন্য, বা আরো চমৎকার কিছু মানুষ এখানে এসে গল্পগুলো বলতে পারে কিন্তু আপনার একটা ছোট্ট লাইভ শেয়ারের মাধ্যমে। কিভাবে? আপনি এখন প্রোগ্রামটা দেখতে দেখতে লাইভটাকে শেয়ার করলেন, কালকে দিনের বেলা আপনার কোনো রিলেটিভ যে হয়তো বা ভূত স্টুডিও সম্পর্কে জানে না, রাইট, সেই মানুষটা হয়তো বা লাইভটা প্রিভিয়াস যে রেকর্ডেড ভার্সনটা থাকবে সেটা দেখলো, দেখার পর মনে হলো যে আরে আমারও তো বেশ কিছু ঘটনা আছে, আমিও রেজিস্ট্রেশন করি। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন এখন যে কোনো সময় করা যায়, দিনে, দুপুরে, সন্ধ্যায়, মাঝরাতে, এনি টাইম। তো ঝটপট করে রেজিস্ট্রেশন করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তৃতীয় অতিথির কাছে যাবো, বাট তার আগে আমার নিজের একটা থাকে না যে ওন এক্সপেরিয়েন্স, কিছুদিন আগের একটা ঘটনা। রাত প্রায় 9টা কি 9:30 এরকম সময়ে ছাদে যাওয়া হয় যে কোনো একটা শুক্রবারের দিন। তো সেই সময় যেটা হয় যে পুরো বাসাই বলা চলে যে মানে যেই ছাদের যে ফ্লোরটার কথা বলছি, 10 তলার একটা ফ্লোর, 9 তলার পুরো ফ্ল্যাট ফাঁকা। আমি যতটুকু জানি যে সেই ফ্ল্যাটে কোনো মানুষ তখন ছিল না, সেই ফ্ল্যাটটা প্রায় এক মাস যাবৎ ফাঁকাই ছিল। আমার স্পষ্ট যেটা মনে হলো যে ছাদে কেউ এক মাস থেকে এক মাসে দৌড়ে চলে গেল। অনেকেই হয়তো ভাবতে পারে যে কোনো না কোনো ফ্লোরে কেউ হয়তো বা দৌড়ে চলে গেছে। তো আশপাশে কিন্তু তেমন কোনো বাসা বাড়িও ছিল না, ওই যে অ্যাপার্টমেন্টের কথা আমি বলছি, যে আশপাশে অনেক বাসা বা খুব জোরে স্পষ্টভাবে শোনা গেল যে আমার ঠিক সামনে দিয়ে কেউ হয়তো বা ছোট বাচ্চা দৌড়ে চলে গেল এবং ধিপ 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 করে চলে গেল। তার চাইতেও খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, ছাদের লাইটটা যখন আমি জ্বালাই যে কোনো একটা কারণে, তখন যেটা দেখতে পাই যে অদ্ভুত রকম একটা পায়ের ছাপ, যেই পাগুলো সাধারণ মানুষের চাইতে বেশ বড় এবং বেশ মোটা লাগছিল, বাট ছাপগুলো উল্টো পায়ের ছাপ, যেটা দেখা গেল যে চলে গেল ব্যাপারটা এদিক দিয়ে, কিন্তু আমি দেখলাম যে ছাপগুলো দেখা যাচ্ছে এদিকে চলে গেল। সো আই হ্যাভ নো আইডিয়া যে কেন ওই ঘটনাটা আমার সাথে ঘটলো বা আমি কি দেখেছিলাম। সো এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু অনেক রকম ভাবেই ঘটে যায়, কখনো কখনো জাস্ট একটা ন্যানো সেকেন্ডে আপনার সাথে ঘটে যাবে, যেটার জন্য আপনি প্রস্তুত কখনোই থাকবেন না। সো যারা যারা এই গল্পটা বলার একটা অন্যতম কারণ, অনেকেই কিন্তু আজকে লাইভে লিখছিলেন যে আরে ভাই আমার সাথে ঘটে না কেন, আমিও তো ফেস করতে চাই। সো প্লিজ এই ধরনের এক্সপেকটেশন রাখাটাও ঠিক না, বিকজ অনেকেই কিন্তু স্বাভাবিকভাবে বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারে না। যেমন সেই দিন রাতে বাসায় যে আমার পার্সোনালি ভাই রাত্রেবেলা ঘুম হয় নাই, সত্যি কথা বলছি। এনিওয়েজ সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হচ্ছি, আসসালামু আলাইকুম, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হালিমা বেগম, আমি ঢাকা থেকে আসছি।
হালিমা আপা, আপনার আজকে প্রথম যে ঘটনাটা, এটা কোথাকার ঘটনা?
এটা ফরিদপুরের ঘটনা বলবো আমি আজকে।
আমি
ফরিদপুরের ঘটনাই বলি। আচ্ছা ঠিক আছে, আমার ঘটনাটা শুরু করি আর কি। ওই আমাদের সাথে আর কি থাকতো, একসাথে আমরা থাকতাম, একটা মেয়ে, ওই মেয়েটা আর কি মানে দেশে গেছিল আর কি, দেশে যা ওই জ্বরের দিনে আমের, এটা অনেক দিন আগের কথা, 15 বছর আগের ঘটনা। তো জ্বরের দিনে ওই আম টুকাইতে গেছে আর কি, অনেক জ্বর বইতেছে ওই সময়, আমের আম টুকাইতে যায়, পরে আম নিয়ে আসছে, আসার পরে আর কি পাগলামি শুরু করছে, পেট ব্যথা, মানে অনেক অবস্থা আর খারাপ। এখন কোথায় নেওয়া যাবে, কোথায় নেওয়া যাবে, দেশগ্রামে তো কবিরাজ দেখাইছে, পরে আবার তারপরে এক মাস পরে ঢাকায় নিয়ে আসছে। ঢাকায় নিয়ে আসার পরে ডাক্তার দেখাইলো, ডাক্তারের কোনো কাজই হয় না, অনেক টেস্ট করাইছে, অনেক কিছু করাইছে, তো কোনো ব্যথা কমে না, একটু ভালো থাকে, আবার ওই রকম চোখ টুক উল্টায় যায় পাগলামি করে, মানে থামানি যায় না, এই অবস্থা। তো মেয়েটাকে আশেপাশের মানুষে বলল যে এরকম একটা কবিরাজ ভালো আছে, কালি সাধন করে গুলশান ধুইয়া থাকে, পরে ওইখানে নেয়া গেল। ওইখানে নেয়া গেছে, নেয়া যাওয়ার পরে ওই কবিরাজ তাবিজ দিল, যার পোষ করলো মানে যা যা দেওয়ার তদবির দিচ্ছে আর কি, ওইটা দেওয়ার পরে নিয়ে আসছে। নিয়ে আসছে পরে তো আরো বাইরা গেল গা, আরো বাইরে গেছে, ওই খানা দিলে খানা মানে ঢিলা দিয়ে ফালাই দেয় দূরে, তারপরে কেউ যদি যায় ওরকম পাগলের মতন করে, মানে ভয়েতে কাছে কেউ যাইতেই পারে না, ওই পেট ব্যথা থাকে, এর মধ্যে খিচা দিতে থাকে, মানে উলট পালট করতে থাকে ওর, মানে এরকম অবস্থা, মানে সবাই ভয় পায় যে কি, সবাই বলে আর কি ভূতে ধরছে ভূতে ধরছে, এটাই তো তখন গাড়ি মানে জামকুড়ের থেকে গেছিল ওইখান থেকে ভূতে ধরছে। আর মাঝে মাঝে বলে যে আমি ওই দেশে চলে যাব, আমি আম গাছের নিচে চলে যাব, ওগুলা বলে। পরে ওই ওইখান থেকে তাবিজ আনছে, তারপরে আরো কি কি দিল, পানি পড়া দিল, ওগুলা নিয়ে আসতে ওগুলা খাওয়াইতেছে, খাওয়ানোর পরে তো আরো ওইটা উৎপাত বেশি শুরু করছে। করার পরে ওই কবিরাজ কে আর কি বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসলো আমরা পাশে আর কি, আমরাও দেখছি নিয়ে আসছে। নিয়ে আসার পরে উপরে আর কি ওই জিনটা, ওইটা একটা খারাপ জিন, ওইটা নাকি ওই আম কুড়াতে গেছিল ওই সময় নাকি ওই ওইখানে বসা ছিল, তো ওইটার মধ্যে উষ্টা লাগছে নাকি ধাক্কা লাগছে, ওই উপটা পয়রা গেছিল, পয়রা গেছে পরে আর কি ওর সাথে বর করছে। ওই মেয়েটা আবার সুন্দর সুন্দর ছিল, তো এটাই বললো যে বার বসাইছে, বার বসানোর পরে বললো আর কি যে ওইখানে আমি ছিলাম, ওইখানে কেন গেল, ওখানে যাওয়ার পরে আমি ওরে ভালো লাগছে এই জন্য আমি ওরে ধরছি। তো অনেক জিন আছে, অনেক রকমের জিন আছে, ওরা নাকি মানুষের প্রতি বেশি আকর্ষণ ওই জিনটি। মানুষের অনেক ধরনের আছে, কিন্তু অনেকগুলো আছে কি মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি, মানুষের সাথে থাকে ওরা, তো ওই জিনটা ওই রকমই। তো এরকম ওই কবিরাজকে বাড়িতে নিয়ে আসে, কোথাও যায় না ওই কবিরাজে, কোথাও যায় না, পরে এরা নিয়ে আসে হাতে পায়ে ধরে যে বাড়িতে আমাদের বাসায় আসেন, ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, বাসায় আসেন। পরে এবারে বাসায় নিয়ে আসলো, বাসায় নিয়ে আসার পরে আর কি ওর উপরে আর কি যে জিনটা এরকম ইয়া করছিল ওরে, ওইটারে ওর উপরে আনছে বারবসায়া। পরে ওর মুখে সব বলল আর কি, কেমনে ধরছে, কেমনে ওর সাথে ধাক্কা লাগছে, কি হয়েছে, ওকে ছাড়বে না, এগুলো আর কি বলতেছে অনেকে। পরে কবিরাজে বলল যে তুই কেমনে যাবি, কি করলে ছাড়বি, মানে এরকম অনেক কিছু বলার পরে মানে ওর সাথে পারা যেতেছে না, উৎপাত করতেছে, কেউ দূরে রাখতে পারতেছে না, মানে আমাদেরকে সরাই দিছে সামনে থেকে, যে আপনারা যে আছেন আপনারা অন্যদিকে যান, এদিকটা জায়গা রাখেন। পরে আমরা দূরে সরে গেলাম, দূরের থেকেও দেখলাম ও এরকম করতেছে। কবিরাজ আর যা যা তদবির করেন আর কি করে ওগুলো করলো, আর ওর মুখের থেকে কথা বাইর করলো। করার পরে ওই কবিরাজ অনেকক্ষণে ছিল, পরে ও সবকিছু বলার পরে যে কিভাবে তুমি ছাইরা যাবি, ওরে এরকম কষ্ট দিস না, এরকম কষ্ট পেয়েছে, পেটে ব্যথা, তারপরে এরকম পাগলামি করতেছে, কয় না এরকম করবে আমি ওকে ছাড়বো না, ওকে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগতেছে, এ কথা বলছে, কয় না তো যাইতেই হবে, ওই সে মানুষ, কয় থাক আমার তো অনেক পছন্দ। পরে এরকম করার পরে ওই বলল যে হ্যাঁ আমি যাইতে পারি, আসলে ওরা কথা দেয়া কথা রাখে না, পরে আমি যাইতে পারি, আমার এরকম একটা কালো ছাগল দিতে হবে, কোথায় দিতে হবে তো বললো আর কি, কোথায় দেওয়ার কথা ওখানে দিছে, ওখানে দিছে আর কি কি ভোগ দেওয়া লাগবে ওগুলা দিছে। দেওয়ার পরে আর কি ওই মেয়েটা আর কি অজ্ঞান হয়ে গেল, পরে অনেকক্ষণ পরে আবার সুস্থ হইল, কথাবার্তা বললো, ই করলো। তো কবিরাজ যে ওই তাবিজ দিল, আরো কি কি দিল, পানি পড়া দিল, তো বললো যে ওরে বাইরে 7 দিন ঘরের থেকে বাইরেতে দেন না, ওই যেন ঘরেই থাকে, আর এটা এই করবো না, উৎপাত করবে না, কিছু বলবে না, তবে ওরে ঘরে রাখেন। পরে আর কি এটা ও ঠিক হইল। ঠিক হওয়ার পরে আবার আবার কি আবার 1 মাস পরে নাকি এরকম হয়েছে, দেশে আবার গেছিল, দেশে যাওয়ার পরে নাকি আবার ওই পাগলামি শুরু করছে। পাগলামি শুরু করার পরে তারা ফোন করলো ওই ফকিরকে, যে এরকম নিয়ে আসতে বলছে আর কি, যে ওদিকে দেশে তো ফরিদপুর যাওয়া সম্ভব না, আরে কবিরাজে কোনো দিকে যায়ও না, পরে আর কি দেশের থেকে নিয়ে আসছে মেয়েটাকে। নিয়ে আসার পরে ওই আবার তদবির করলো, অনেক ই করলো, করার পরে আর কি ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আর কি দেশে আবার নিয়ে গেছে এরা, মানে ভালোই শুনছি যে ভালোই আছে, ভালো খুব ভালো আছে।
প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম আমাদের যিনি গেস্ট হালিমা, তার কাছ থেকে, ঢাকা থেকে এসেছেন তিনি। সো ব্যাপারগুলো আজকে দেখুন যে দুজন গেস্ট কিন্তু ফিমেল গেস্ট, আজকে প্রথম যিনি গেস্ট ছিলেন তিনিও একজন যদি বলি যে অ্যাডভোকেট, এবং একই সঙ্গে দ্বিতীয় যিনি গেস্ট ছিলেন তিনি একজন মেডিকেল অফিসার, এবং তৃতীয় গেস্ট তিনি একজন হাউস ওয়াইফ এবং তিনি একজন ফিমেল পার্সন। সো এই ব্যাপারগুলো আমাদেরকে আসলেই ইন্সপায়ার করে যে বেশ চমৎকার কিছু এপিসোড সামনে নিয়ে আসার জন্য, এবং আশা করছি আজকের এপিসোডের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে, এবং এক একটা এপিসোডে এক এক রকম গল্প থাকবে, এটাই স্বাভাবিক। এবং অনেকেই যেটা বলছেন যে লাশ কাটা ঘরের কোনো ঘটনা কি আছে, কিংবা আজকে কি আসলে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা অনেকেই এখন লিখছেন, বাট শুরুর দিকে কিন্তু প্রায় 3টার মতো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমরা শুনছি। ইভেন আমাদের যে সেকেন্ড গেস্ট ছিলেন সোহেল আকুনজি ভাই, মেডিকেল অফিসার, এবং তিনি তার ছেলেকে নিয়ে যে ঘটনাটা বলছেন সেখানেও কিছুটা ব্ল্যাক ম্যাজিকের ছিটে ফোটা থাকলে থাকতেও পারে। এনিওয়েজ, আছেন এদিকে আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু, যেমনটা সাইফুল বলছেন তিনি আমাদের সাথে রয়েছেন, অপি ভাই বলছেন আমাদের সাথে তিনি আছেন এই মুহূর্তে মতিঝিল থেকে, সোহেল মাহমুদ জয়েন করে আছেন, ইমরান আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে এরশাদ, এবং তিনি যেটা বলছেন গত প্রায় 3 দিন যাবৎ তিনি একটা জিনিস ফিল করছেন যে কেউ হয়তোবা তার ঘরে হাঁটছে এবং তাকে কেউ ফলো করছে, এবং এই ধরনের প্রবলেমে কিন্তু অনেকেই পড়ে, এবং এই টাইপের টেক্সট আজকে আমরা 2-3টার মতো পেয়ে গেছি অলরেডি। এনিওয়েজ, তাসির আছেন আমাদের সাথে সিলেট থেকে, আছেন আমাদের সাথে দুলাল ভাই, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তার কাছেও বেশ কিছু ঘটনা আছে এবং শ্রীমঙ্গলের ঘটনাগুলো। ওকে, আচ্ছা প্লিজ রেজিস্ট্রেশন করেন, এবং মনে রাখবেন যারা ঢাকার বাইরে থেকে রেজিস্ট্রেশন করছেন আপনাকে কিন্তু স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে হবে। সেকেন্ড যিনি গেস্ট তিনি কিন্তু কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসছেন, এবং আজকে তার ঘটনাগুলো তিনি বলে গেলেন। সো ঠিক একইভাবে যদি আপনিও নেক্সট এপিসোডে আসতে চান, RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলেন হালিমা বাবা, আমরা দ্বিতীয় ঘটনাটা শুনি। আপা, এই ঘটনাটা কোথাকার?
এই ঘটনাটা ঢাকার, এই ঘটনা এলাকার, আমাদের এলাকার ঘটনা আর কি, ঢাকার ঘটনাই এটা। এখন আমি বলি, এটাও একটা মেয়ের ঘটনা, এটা একটা মেয়ের ঘটনা, এটা আর কি ওই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এই ধরনেরই। আমরা আর কি বুঝতে পারি না, আমরা মনে করছি জিনে ধরছে আর কি। প্রথমত এইটাই মানুষে মনে করে, আর এটা জিন চালান দিছে। এই ঘটনার মধ্যে জিন চালান দেওয়া ঘটনা এটা আমি বলি, মেয়েটার ঘটনা বলি। মেয়েটা এখানে, মেয়েটা ছিল, মেয়েটা আর কি আমাদের ধরতে গেলে বান্ধবীর মতন ছিল। অনেক আগের ঘটনা, তারপরে তো অনেক ঘটনা আছে আমি বলি, যেগুলা জানি এগুলা বলি, নিজের আছে এগুলাও বলি। হ্যাঁ, তো ওই মেয়েটা এরা ছিল কুমিল্লার, কুমিল্লার মেয়ে, নাম ছিল কুলসুম, মানে আমাদের এলাকায় নাই, তারপরে যদি শুনে তো শুনবো, কই আছে এখন জানি না, ভালো থাক। তো ওই মেয়েটা আবার আরেকটা ছেলের পছন্দ করতো, আগে তো বুঝেনি যে পছন্দ করা, প্রেম করা মানে কি একটা খারাপ ব্যাপার ছিল ওই সময়, তো কেউ ওগুলা পছন্দ করতো না। তো একটা ছেলের পছন্দ করতো, ছেলেটাও পছন্দ করতো আর কি, এরকম তো পছন্দ করতো। মেয়ের গার্জিয়ানরা কেউ রাজি ছিল না, ওই ছেলেটার জানাজানি হইল, ছেলেরা প্রস্তাব দিল, তো ওই মেয়ের পক্ষ থেকে আর কি রাজি ছিল না, দিব না এই ছেলের। তো ছেলেটা করলো কি, এই যে এই ব্ল্যাক ম্যাজিক এই দি, মানে এগুলা মাথায় মনে আসছে, এগুলা শুরু করলো। ওর কাপড় কাইটা ওগুলা নিয়ে গেছে, ওর নখ নিয়ে গেছে, তারপরে চুল নিয়ে গেছে, আরো কি কি এগুলা নেওয়ার দরকার এগুলা নিছে। নিছে কিভাবে কিভাবে, এগুলা আমরা যারা সাথে ছিলাম ওরা ছাড়া তো আর কেউ পারবে না নিতে। হ্যাঁ, তো আমরা কয়েকজনে ছিলাম আগে, ছেলে মেয়ে আমরা, কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা অন্যরকম ছিলাম। আমরা একসাথে খেলাধুলা, একসাথে কোনো দিকে যাওয়া, মানে একজনের কথা আরেকজনের শেয়ার করা, এরকম ছিলাম। তো ওর কথাগুলা ওই, এখন নাম বলবো না, ওই এলাকাতে আছে, এখন যদি বলি তা বলবো আমার কথা বলছো। তো ওই ছেলেটা ওর এগুলার কি নিল, ওই আমরা একসাথেই বইস আর কি, নুক টুক কাটতাম, মানে সবকিছু একসাথে ওই বাড়ির বাহিরে, ঘরে কয়েকজনে থাকতো ওই সময় থাকতো না। তো ওই ছেলেটা এগুলা সব নিছে, নিছে কিসের জন্য ওয় বুঝতে পারে নাই। আর ওই যে ছেলেটা ওরে পছন্দ করত, ওই ছেলেটা ছিল আবার ওদিকে ওই বক্সিবাজার পুরান ঢাকার। তো ওরে বুঝছে যে একটু সিনেমা দেখাইবো, কোন রেস্টুরেন্টে খাওয়াইবো, কোনো দিকে ঘুরতে নিয়ে যাবো, এটাই ওর লোভ ছিল। তো ও এগুলা সব জোগাড় করে সংগ্রহ করে দিছে ওই ছেলেটাকে। দেওয়ার পরে এখন তো ওর রক্ত নিব কেমনে, ওর রক্ত চাইছে যে ব্লাড লাগবো। তো ও তো এইগুলা বুঝে নাই, এখন কি করছে, ওই করছে কা ওই মাছের রক্ত না কি এর রক্ত, ওগুলা নিয়ে ওই ছেলেটারে দিছে জোগাড় করে। এগুলা দেওয়ার পরে পরে মেয়েটাকে কি করলো না করলো, মেয়েটা একদম পাগল হয়ে গেল, কুলসুম মেয়েটা একদমই পাগল হয়ে গেল, মানে আমাদের কেউ দেখতে পারে না, ওই গাছের উপরে উঠা বসা থাকে, গান গায়, মানে অনেক ধরনের, মানে আমরা পাশে সাইডে কেউ যাইতে পারি না, গাছের নিচে গেলে ওই নানান ধরনের ওই প্রেমের গান শুরু করে দেয়। তো আমরা ওই যাই না যে আমাদের দোষ হয় না কি হয়, তো দূরে থেকে আমরা দেখি যে ওরে ভূতে ধরছে, আসলে তো ভূতে ধরে নাই, ইয়া করছে ওরে কালো জাদু করছে। পরে এরকম করে করার পরে ওই সবাই বলে, অনেকে বলে, মানে এক একজনের এক এক রকমের কথা না, কেউ বলে যে ওটা ওখানে বিয়া বসার জন্য এরকম অভিনয় করতেছে, আবার কেউ বলে যে ভূতে ধরছে, মানে এক একজনে এক এক রকমের কথা বলে। তো যখন ওর অবস্থা খুব খারাপ হয়ে গেল, মানে ওই প্রচুর পাগলামি করতেছে, পাগলের মতো নেই, কিন্তু এরকম অভিনয় এরকম করা যায় না। পরে লাস্ট পর্যন্ত মুরব্বীরা বললো যে না, এটা কবিরাজ দেখা দরকার বা ডাক্তার দেখানো দরকার। পরে ভালো একটা কবিরা জানছে ওইটা আর এই না দেখাইছে, দেখানোর পরে আর কি বললো যে আরে হ্যাঁ জিনে ধরছে, এই জিনটা ওই ওর উপরে চালান করা হয়েছে, চালান করা। তো আমরা সবাই মিলে আর কি ওখানে আবার দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, যখন ওই কবিরা যাওয়ার এই করে আমাকে সরাই দিছিল, তারপর আমরা দেখতেছি। তো যে ছেলেটা এগুলা ওরে নিয়ে দিছে সংগ্রহ করে, ও ছিল সাথে, তো ওরে দেখা তো ওইখানে কবিরাজের কাছে থেকে মানে এইরকম ভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আরো পাশে দুইজন ছিল ওদেরকে মানে ফালাইয়া দিয়া ওই ওরে ধরতে আসছে, যে এগুলা নিছে ওরে ধরতে আসছে কেন? পরে বলল যে ওরে কেন এরকম আমি আমরা বলতেছি তোমার জন্য তোমার এরকম খেপছে কেন? পরে তো ও জানে না কি জন্য, পরে লাস্টে তা বললো যে তোরে বলছি এগুলা জোগাড় করতে আর তুই তো ওই যে মাছের রক্ত না কি দিছে। পর আমি তো হাসলে হাসতে আমরা বলি যে তোমার এই অবস্থা, কয় যে আমি কি করবো আমি পাই নাই, যা কেটা গেছে ওই ওটা ওর সাথে থেকে যায় নাই। পরে ওই ছেলেটা একদিন গোসল করতে গেছে, যাওয়ার পরে তো ওরে একেবারে এরকম কইরা পায়ে দইরা পানির নিচে বলে নিয়ে গেছে, আর কেউ পাইতাছে না পাইতাছে না। ওই সময় আর কি পাট এদিকে পাট ক্ষেত হইত, ঢাকার মধ্যে অনেক পাট গাছ হইত, তো ওগুলা পাট জাগ দিছে ওখানে নাকি পাট এরিয়ার নিচে পরে রাইখা দিছে, মানে ওই কারণে ওই সবকিছু জোগাড় করে দিতে পারেনি। পরে ওখানে রাইখা দিছে, ওর পরে খুইজা মুইজা ওরে অজ্ঞান অবস্থায় উঠাইছে পানির থেকে, সারাদিন গেছে চারটা পাঁচটার দিকে আসরে আজানের সময় ওরে উঠাইছে, উঠাইয়া পরে নিয়ে গেল যে কোথায় গেল কি, পানি টানি খাইয়া অবস্থা খারাপ, কারণ পানি তো খায় নাই, ওরে চুবাইতে চুবাইতে জিনে এরকম বানাইছে ওই ভুলের কারণে, ওই ই করছে দেখা ওর সাথে। পরে এরকম করছে, করার পরে আর কি ওই কবিরা যে ওটা এই কইরা পরে দা ওরে ঠিকঠাক করলো, ঠিকঠাক করার পরে দা ওই ছেলেটা আর কি করবো এলাকা থেকে ওই ছেলের মানে বাইর করে দিছে যে ছেলের সাথে বিয়ে দিব না, ওই ছেলে চলে যাক। পরে বাইর করে দেবো, ছেলে শুনছে যে এরকম ঘটনা সব বইরা দিছে ওই জিনে, বলার পর আগে পলাই গেছে। পরে মেয়েটারে অনেক কবিরাজি কইরা আর কি কি করছে কইরা পরে দা ভালো হয়েছে। পরে ভালো হওয়ার পরে এখান থেকে চলে গেছে, মানে ভালোই ছিল পরে বিয়া হয়ে গেছে। তো আমি বলবো যে এরকম মানুষের সাথে যে কেউ না করে এইসব জাদু টনা ব্ল্যাক ম্যাজিক এগুলা ভালো না, মানুষকে অনেক খারাপ করে ফেলায় পাগল করে ফেলায়। তো এটাই আমার ঘটনাটা ছিল।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনছিলাম হালিমা আপার কাছ থেকে। ইন দ্য মিনটাইম একটু চেক করতে হয় যে টেক্সট প্যানেল বা হচ্ছে ইউটিউবের কমেন্ট সেকশন বা ফেসবুকের কমেন্ট সেকশনে কারা কারা। আহনাফ ভাই আছেন ওদের সাথে এবং বলছেন ভালো লাগছে আজকের এপিসোড, থ্যাংক ইউ সো মাচ। আশরাফ বলছেন রেজিস্ট্রেশন তো করেছি, দেখা যাক। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আপনার কাছে ফোন কল যাবে, আপনার টেনশন করতে হবে না। আগামী সোমবার আগামী শনিবারে অবশ্যই আপনি যারা হচ্ছে আজকে রেজিস্ট্রেশন করছেন আগামী শনিবার আপনি অবশ্যই ফোন কলটা পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি। আছেন ওদের সাথে এই মুহূর্তে স্বর্ণ। হাই স্বর্ণ, ওয়েলকাম টু দ্য শো, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণ শুনছেন আমাদেরকে পঞ্চগড় থেকে, বাহ চমৎকার। আছেন আমাদের সাথে সাজেদা, বলছেন শীতের রাতে ভূতের গল্প শুনতে একটু ভয় লাগে, বাট আজকে প্রথমবার শুনছি তোমাকে, ভালো লাগছে, বা থ্যাংক ইউ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে কাশীনাথপুর থেকে আমাদেরকে হিমেল জয়েন করে আছেন, দেখতে পাচ্ছি সন্ধ্যা জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ওয়ারি থেকে। লাবণী আছেন আমাদের সাথে ফ্রম চিটাগাং থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে চিটাগাং, আচ্ছা ওকে, অক্সিজেন থেকে তিনি শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। নাবিল আছেন ওদের সাথে, সাদিয়া জয়েন করে আছেন এবং বলছেন আমার ভূত স্টুডিও বেশ ভালো লাগে। তো ঝটপট করে যেটা করবেন রেজিস্ট্রেশনটা করে ফেলতে ভুলবেন না, নেক্সট এপিসোডে কিন্তু আমরা চাই যে চমৎকার কিছু ঘটনা এখানে আসুক এবং বিভিন্ন মানুষের যদি বলি যে একটা থাকে না যে একটা মিলনমেলা তৈরি হোক এবং বিভিন্ন বয়সের মানুষের, স্টুডেন্ট হতে পারেন আপনি, আপনি আইনজীবী হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ড্রাইভার ভাই হতে পারেন, আপনি একজন কোনো বাহিনীর কোনো ভাই হতে পারেন, আপনি একজন চিকিৎসক হতে পারেন, কোনো প্রবলেম নাই। কিংবা আপনি আপাতত কোনো জব করছেন না বা ব্যবসা করছেন না, আপাতত রেস্টে আছেন, কোনো প্রবলেম নাই। উই নিড সাম স্টোরি এবং যেই ঘটনাগুলো প্রচারযোগ্য, মনে রাখবেন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার কাছে ফোন কল যখন যাবে, সো তখন কিন্তু ওভার দ্য ফোন আপনার একটা কিংবা দুটো ঘটনা আমরা ফোনে শুনব এবং তারপর যদি মনে হয় যে আপনার ঘটনাটা প্রচারযোগ্য তাহলে আরেকটা ফোন কল আপনাকে দিয়ে বলা হবে যে আপনি কবে কখন আসবেন।
সর্বশেষ ঘটনা আমি এখন বলি, আমার নিজের ঘটনাই বলবো, আমার নিজের ঘটনাই বলি। তো এটা এটা তো অনেক আগের ঘটনা হইলো আমার কাছে, তো নিজের যখন এটা তো আমার ঘটনা। তো আমার মেয়ে মেজু মেয়েটা যখন আমার গর্বে আসে, এখন আমার কিন্তু আগের থেকেও আমার আমার উপরে এরকমই ছিল জিনের, এখনো আছে, আমি তো সবসময় আমল করি, দোয়া পড়া শুই, তো কোনো অসুবিধা হয় না আল্লাহর রহমতে। তো আছে তো প্রতিদিন রাত্রে যখন আট নয় মাস হয়েছে তখন প্রতিদিন রাত্রে জালনা দিয়ে আমাকে আমার শাশুড়ির মতন ডাকত, আবার দু তিন দিন যায় তো আমার মার মতন ডাকত, এরকম করতো। তাই এদের কাছে বললে বলতো যে না, জালনা খুলো না, দরজাও খুলো না, না খুললে কিছু হবে না, গেলে খুলো না, এরকম ডাকা ডাকি করতো। তো আমার মেয়েটা যখন হইল, হওয়ার পরে তো মেয়েটা সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম, কিন্তু এগুলাই মনে হইতো যে কে ডাকে, কে জানি হাঁটে, কে জানি ঘরে আসে। আমি একা থাকলেও মনে হইতো যে কে জানি হাঁটতেছে ঘরের ভিতর দিয়ে, কে যেন আসে, এরকম কে কাপড় চোপড় লড়া দিতেছে, কে আলমারির দরজা খুলতেছে, লাগাইতেছে, এরকম আমার কাছে মনে হইতো। তো এরা বলতো যে মুরব্বীদের কাছে বললে বলতো যে না, এগুলা ইয়ের ব্যাপার, এগুলা মনে তোমার মনের ব্যাপার। আমি কই না, আমি তো আল্লাহর মধ্যে কোন সময় ভয় পাই না, আমার সাথে ভূত থাক বা জিন থাক, আমার পাশে শুয়ে থাক, তারপরে আমি ভয় পাব না, ভয়ঙ্কর না দেখাইলে এটা কোনো এ নাই। তো এটা গেল গেল, পরে আমার মেয়েটার যে সময় আট বছর বয়স, ওই মানে জ্বর থাকে আবার ই থাকে, আট বছর বয়স ওই সময় বিশেষ মানে প্রচুর মাথা ব্যথা, মাথা ব্যথা। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো চোখ পরীক্ষা করা ওই মাথা ব্যথার জন্য তার চশমা দিল, নিয়ে আসলাম। এরকমই অসুস্থই থাকে, অসুস্থই থাকে। থাকার পরে দা যখন আবার এগারো বছর হইল, এগারো বছরের সময় তো স্কুল থেকে একদিন আসতেছে, স্কুলে ভর্তি করছে, স্কুল থেকে আসতেছে, আসার পরে রাস্তার মধ্যে পুকুর পারে মানে পড়ে যায়, উঠতে পড়া যায়, পড়া যাওয়ার পরে বাসায় আসে, এটা বলছে যে এরকম পড়ে গেছিলাম, তো খেলাধুলা করলো, এ করলো, খেয়াল করি নাই। তো রাত্রে দুইটার দিকে খুব জ্বর, মানে এত জ্বর, ওই দুইটার দিকে কোথায় ডাক্তার পাবো, কোথায় নিয়ে যাবো, যে সকালবেলায় নিয়ে যাবো। পরে অনেক জ্বরের পরে ওই মাথায় পানি দিলাম, শরীরটা মোছায় দিলাম, মোছায় দেওয়ার পরে ওই একটু ই হইলো, সারা রাত আমরা ঘুমাই নাই, তো ওইদিন আর সকালবেলা স্কুলে যাইতে দেয় নাই, স্কুলে যাইতে চাইছে তারপরে যাইতে দেয় নাই, থাক সারা রাত ঘুমাও নাই, আমরা একটু যাওয়া লাগবো না, ডাক্তারের কাছে যাবো। পরে গুলশান, ওই সময় গুলশান দুই নম্বরে ছিল মা ও শিশু ক্লিনিক, তো ওরা আব্বু বলে গেছে যে আমি ওখানে যাই, সিরিয়াল লেখায় রাখি, পরে নেওয়া যাই, ফোন দিলে যাই ওখানে, ঠিক আছে। তো মেয়েরে দেখা গেছে ভালো, তো এগারোটার দিকে যে ফোন দিব, আর কোন সময় ফোন দিব, ফোন দেওয়ার আগে ও বলতেছে আম্মু আমার তো আমি বাথরুমে যাবো, তো আমি বললাম যে যাও বাথরুমে যাও, তো ঘরের ভিতরে সব কিছু যাও। পরে খাটের থেকে নামতে পারে না, মানে পুরা অবশ হয়ে গেছে, এটা তো আমি বুঝতে পারিনি, আর নামতে পারে না, কোয়াকে আমি নামতে পারতাছি না, আমি তো পরে হঠাৎ নাইমা লাভ দিয়া নাই মা, আমি দৌড়লাম, দৌড়া দেখি দাঁড়াইতে পারে না, কিচ্ছু না, কোনো দাঁড়াদাঁড়ি কোনো ই নাই। তো চিল্লাচিল্লি করলাম, করার পরে দা এই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে আমাদের আবার প্রাইভেট মাস্টার ছিল, ছেলে মেয়েদের পড়াইতো, ওই মাস্টারকে নিয়ে তারপরে সিএনজি নিয়ে আসা, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ওইখানে ডাক্তার ছিল আমাদের এলাকায়, তারপরে বললো যে এখন তো ফার্মেসির লোকে বললো যে এখন তো ডাক্তার পাওয়া যাবে না, তা আপনারা গুলিস্তানে একটা ইয়ে আছে ক্লিনিক আছে, ওইখানে নিয়ে যান। পরে ওইখানে নিয়ে গেলাম, ওইখানেও ডাক্তার নাই, দুপুরবেলা তো কোনো দিকে ডাক্তার নেই। তো ওই সিএনজি নেওয়ার সাথে সাথে এর আবার এরকম ব্যথা শুরু হয়ে গেছে, পর্যাপ্ত হয়ে নেই, করে নাই, ওই হয়ে গেছে। পরে গাড়ি ব্যথা, পিঠে ব্যথা, এখানে ব্যথা, মানে খুব চোখ টুক উল্টে দিতেছে আর এরকম বলতেছে। পরে ওইখানে গুলিস্তানে ডাক্তার পাই নাই, পরে ডাক্তারকে ফোন করে আনা হলো, আনার পরে ডাক্তারে দেখলো, দেখা দেখা পরে ডাক্তারে আবার মোহাম্মদপুরে পাঠিয়ে দিল আমাদেরকে। তো মোহাম্মদপুরে গেলাম, ওইখানে সাত দিন রাখলো, ভর্তি রাখছে ক্লিনিকে। তো ওখানে ভর্তি রেখা সব টেস্ট করলো, কোনো কিছু ধরা পড়লো না, রিপোর্ট টিপোর্ট দিল। তো ওই ডাক্তারে আবার পাঠিয়ে দিল গুলশান মা ও শিশু ক্লিনিকে। তো এইখানে আবার এগারো দিন রাখলাম, কিচ্ছুই ধরা পড়ে না, মানে ডাক্তারের কাছেই কিচ্ছু ধরতে পারি না। এখানতে আবার সব টেস্ট, কিডনি থেকে পানি, এটা খুবই কষ্ট হয়েছে, এগুলা নেয়া টিয়া আবার পাড়াই দিচ্ছি, বুঝি সিএমএস আর্মিকে ওইখানে, ওইখানেও সব টেস্ট করাইলাম, মানে এইরকম অনেকগুলা ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে কোনো কিছুই ধরা পড়ে না। পরে আবার ওইখান থেকে বাসায় আসি নাই, আবার শিশু হাসপাতালে ওই ডাক্তাররা পাড়াই দিছে লাস্টে। তো শিশু হাসপাতালের ওদিকে কিন্তু অনেকগুলো, এখন আছে নাকি জানি না, অনেক নারকেল গাছ আছে বড় বড়, ওখানে ছিল, ওখানে ওরে ভর্তি করে রাখলাম। টেস্ট গুলো করাইতেছে, আবার যেখানে যাই ওখানে তো টেস্ট নিজেরা ডাক্তাররা। পরে ওইখানে নেওয়া যাওয়ার পরে এই তো খুব অবস্থা খারাপ, এ বলতেছে যে এই দাড়িওয়ালা একটা লোক আমাকে নিয়ে যাইব, ইয়া আমার চিল্লানি দিয়া ধৈরা রাখে, ওই এর মধ্যে ধৈরা রাখে, ডাক্তাররা আসলেও বলে সরেন সরেন যাইতে বলো যাইতে বলো, ওই আমার ওই লোকে নিয়ে যাইব, ওই বুড়া একটা লোক বসে আছে নারকেল গাছের উপরে, ও আমাকে নিয়ে যাব। মানে অনেক অবস্থা খারাপ, আমরাই ভয় পাইতাম ওর চিৎকারের জ্বালায়, আমরা মানে খুবই ভয় পাইতাম। পরে এরকম ওইখানে করে, ওইখানে অনেক টেস্ট করলো, ওইখানেও সব যা যা ডাক্তাররা করার করলো, করার পরে ওখানে কোন খারাপ রিপোর্ট পায় নাই কোনো কিছুর মধ্যে শরীরের। পরে যা যা ওষুধ দেওয়ার দিছে, চিকিৎসাও চলতেছে, কোনো পরিবর্তনে আমরা দেখি নাই। তো আমাদের এদিক থেকে মুরব্বীরা গেল, যা বললো যে কবিরাজ দেখানো দরকার, যেরকম করতেছে আর দেখতেছে তো কবিরাজের দরকার আছে। তো মেয়ের আব্বা আবার আমার হাজবেন্ড আবার কবিরাজ পছন্দ করতো না, বিশ্বাসও করতো না, আর এই কি এর জেনে ধরে বুতে ধরে এগুলাও মনের মধ্যেই নাই। তা আমরা কি করছি, নাম কাটায় আরে না জিজ্ঞেস করে নিয়ে আসছি। নিয়ে আসা পরে দা একজনে বলল যে নতুন বাজার একটা ভালো কবিরাজ আছে, হ্যারে নিয়ে আসি। পরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আর কিছু বলে না, এ তো মেয়ের জন্য পাগল যে কি করলে ভালো হবে। মানে পরে আমরা কবিরাজ ওইটা আনি, ওই কবিরাজ আনার পরে বললো যে ঠিক আছে আমি সাত দিন যাইরা দেখি কি রকম হয়, এদিকে দাঁড়াইতেও পারে না, পা দুইটা একদম ইয়ে হয়ে গেছে, পরে দাঁড়াইতে পারে না আর ব্যথা কমে না কিছুই কমে না, খায়ও না কিছু, এরকম হয়ে গেছে। হারি করে খাইছি খাইছি, আমার খাওয়া আছে পেট ভরা, ওই যে ওই জিনেরা এরকম করতেছে, হ্যাঁ জিনেরা এরকম করতেছে বলে কি পেট ভরা, আমি খাইছি খাওয়া দাওয়া করছি আর চিক্ষের পারে ব্যথার জন্য। পরে ওই কবিরাজটা বললো যে আমি সাত দিন যাইরা দেখি আপনার কি রকম হয় আপনার মেয়ে। পরে আমরা বললাম যে ঠিক আছে আপনি শুরু করেন, সাত দিন যারেন। তো রাব্বারে আমি আবার ভয় পাইতাম যে কবিরাজি টবিরাজি কি করে না বিশ্বাস করে না। পরে গার্জিয়ান যখন আসে তো সবকিছু আরে জিজ্ঞেস করতে হয়, তো আমরা জিজ্ঞেস করলাম, শাশুড়ি জিজ্ঞেস করলো, কই ঠিক আছে দেখো কি করা যায়। পরে দা ওই লোকটা সাত দিন জ্বাললো, লোকটা সাত দিন জ্বাললো, তেল তেল পয়রা মালিশ টালিশ দেওয়া যায়, সকাল বিকাল যাইরা যায়, এরকম করতেছে। তারপরে আমরা আবার এই যে হুজুরদের এলাকার মানুষ খবর দিয়া গরু জবাই কইরা তারপর আর কি মিলাদ পড়াইলাম, বাড়ির মধ্যে ওর জন্য দোয়া দোয়া চাইলাম যে এমন ভালো মেয়েটা এরকম হয়ে গেল স্কুল থেকে আসার পরে। করার পরে ওই কবিরাজে সাত দিন যাচ্ছে, যাওয়ার পরে আর কি ব্যথা ট্যাথা কিছুই কমে নাই, একটু বুঝে পাটা ধরলে একটু একটু বুঝে ওই বুঝতে পারে যে আমারে কেউ ধরছে বা চিমড়ি কাটছে এরকম বুঝতে পারে, যে যেটা করছে এটা তো বলতে হবে, হ্যাঁ এরকম বুঝে। তো ওই কবিরাজে বললো যে এর একটা জিনে ধরছে, জিনটা ওরেও জিনটা চালান করা জিনে জিনে, এটা ছোট মানুষ অনেক, আমরা তো জানি আমাদের ওরকম একটা শত্রু কে, এরকম তো কেউ নাই, কে এটা করলো। পরে এটা আল্লাহ পাক জানে, জানি না, এটা পরে বললো যে জিনে ধরছে, ওই কবিরাজি চালাই যেতেছে। ওই করার পরে সাত দিনের পরে বললো যে দাঁড়াইতে পারবো, পরে সাত দিনের পরে দাঁড়ায় না, কিছুই করতে পারে না, ওই ব্যথাও কমে না, মানে বুঝতে পারে যে ধরলে। তো আমার মেয়ের আব্বু আর কি আইসা বলে যে হ্যাঁ ওই 5,000 টাকা দিছিল ওই সময়, পরে আবার টাকা চাইতেছে লোকটা। পরে তো এমনি কবিরাজ দেখতে পারে না, বলে যে হ্যাঁ তুই বলছ যে সাত দিনের মধ্যে দাঁড়াইবো, তুই তো দাঁড়ায় কিছুই করতে পারলি না, তুই আবার টাকা চাস, তুই ঠিক আছে তুই কবিরাজি কর, তোর যা লাগে আমি তোরে খুশি করে দিব। তো ওই বেটার লোকের তোকা তোকে লাগলো, ওই লোকটা চলে গেল। পরে আবার আমরা যে মেলাদ পরে এলাম, মেলাদের সময় একটা লোক আসলো, বৃদ্ধ লোক আইসা পরে বলল যে হ্যাঁ আমি সব বাদ দেও, ডাক্তারিও বাদ দেও, তারপরে এ তো গেছে গা তো আসবো না, তাইলে আমি দেখি, আমি দেখলে আর কারো দেখায়ও না, ঠিক আছে খালু আপনি দেখেন তাহলে। পরে আবার বললো যে ওর আব্বু কিছু কইব না, আমি কই না কিছু কইব না, অনেক মন খারাপ মেয়ের জন্য আপনি দেখেন। পরে আর অনুমতি নিছে, আমি কই খালু তো এরকম ভয় পায়, খালু দেখুক, কয় আচ্ছা ঠিক আছে দেখুক। পরে ওই খালু আর কি আমরা খালু রাখতাম, হ্যাঁ জানলো সকাল বিকাল, হ্যাঁ যারে সাত দিন যাওয়ার পরে একটু ভালো। পরে এর বাড়িতে আবার যে কবিরাজি করতো, হ্যাঁ আবার সাতটা জিন দিয়ে কবিরাজি করতো ওই লোকটাও। তো আমার বাড়িতে নিয়ে আসো, আমি আমার আসনের ওইখানে নিয়ে আবার বসামো, ডাকামো, যেটা ধরছে ওটারে ডাকামো। পরে বললাম যে ঠিক আছে খালবো নেওয়া যায়। পরে আমরা নিয়ে গেলাম, আমার শাশুড়ি গেল, আমি গেলাম, আমার হাজবেন্ড তো গেছে, গিয়ে আবার গুড়া হিসাব পড়ছে। এগুলা আমি এগুলা বিশ্বাস করি না, উকাশ মুকাশ। যাক ওই খালবো ওখানে ওটা ডাকাইলো, ওর উপরে আনলো, বর করলো, বলে সবকিছু বললো আর কি, স্কুল থেকে আসার সময় ওই কি কিনলো, হাতে সাপ দিল, তারপর আবার পয়রা গেল গা, এগুলা ঠিক এগুলো আমার এসে বলছিল, ওগুলা সবই আবার ওই ওর মুখ দিয়ে বললো ওই জিনটায়। যখন করছে বার বসাইছে আবার উপরে, ওই সময় আসার পরে এগুলা বললো, বলার পরে বললো যে ঠিক আছে আমি তো এখন জানলাম, যারটাছি আর ওই ওষুধ টষুধ দিয়া দিতাছি, তেল পড়া আছে, পানি পড়া আছে, কি কি আছে ওগুলা দিল। দেওয়ার পরে নিয়ে আসলাম, একবারে সারা রাতে থাকলাম আমরা আসনে রাখলো, যারা পোষা করলো ওর কাছ থেকে সব কিছু নিল। পরে আমরা বাসায় সকালে চলে আসি, আসার পরে এগুলাই চলতেছে। পরে ওই খালু বললো যে যে আমি তো কিছু করি না কবিরাজিটা, কিন্তু ওই জিনেই করে, আর যে জিনে আর কি কবিরাজিটা করে ওই জিনটা আবার ওই বোবা, ওই জিনটাই বোবা লেখা দেয়, সব আরবিতে লেখা দেয় পরে আর কি বলে ওই লেখার পরে। হ্যাঁ নিয়ে আসছে, নিয়ে আসার পরে আর কি এগুলো চলতেছে। আর ওই খালু বইলা দিছে যে এগুলা এখন সাত দিনে দেখো, তো সাত দিনে কিন্তু প্রচুর ব্যথা করতো শরীরে, ঘাড়ে ব্যথা, শরীরে ব্যথা, মানে জায়গায় জায়গায় ব্যথাটা গেলে ওই জায়গাটা গরম হয়ে যেত, পরে ওই ব্যথা চলে গেছে। তো এই জন্য বলি জিনও আছে, তারপরে আমল আছে, কবিরাজও ভালো থাকলে আছে, পরে দেখ ব্যথাটা চলে গেল। তো বললো কবিরাজ বললো যে ঠিক আছে আমি তো যেটা যেটা কবিরাজি করি ওইটা তো হজে যাবে, হজের টাইম যখন ওইটা হজে যাবে, হজের থেকে আসার পরে তোমরা ই করো, আজকে থেকে যে হজে যাইব তোমরা লেখা রাখো কয় তারিখে, তারপরে আইসা চল্লিশ দিন যাবে। পরে ওইটা চলে গেল, আমরা যেগুলা দেওয়া গেল ওগুলাই আমরা নিয়মিত পালন করতেছি। পরে চল্লিশ দিন পরে পরে আসছে, হজের থেকে আসছে কুরবানির পরে আর কি, আসার পরে আবার কবিরাজি শুরু করলো। পরে চল্লিশ দিন যাচ্ছে উনি, চল্লিশ দিন যাওয়ার পরে দাঁড়াইতে পারে, একটু হাঁটতেও পারে, আর ব্যথা তো নাই, ব্যথা নাই মানে সুস্থ, ব্যথা নাই, খাইতে পারে, সবকিছুই করতে পারে মেয়েটা, আমার মেয়েটা। পরে এগুলা করার পরে আবার হাঁটতেও পারে, মানে একটা পাও ডিস্টার্ব, যে মেয়েটা হাঁটতে পারতো না মানে একটা পাও ওটা ডিস্টার্ব হয়ে গেছে। তো এরকম করে আর মাঝে মাঝে কিছুদিন পর পর আবার খালু কিছু চায় না, যে আমার উরস হয় ভাদ্র মাসে, ওই সময় তুমি যেটা মনে চাই ওটা দিও, আমার টাকা টোকা লাগবো না। তো আর ভাদ্র মাসে উরসের সময় আমরা দুইবারই গরু দিয়ে দিছি, আমার মেয়ে ভালো হয়েছে খুশিতে দুইবার গরু দিয়ে দিছি। পরে আবার কিছুদিন পরে আবার ওইরকম শুরু করছে, কয় আমার এরকম ব্যথা, মাথা ব্যথা, চোখ তো কুড়াইয়া যাইতেছে, মানে কিরকম করতেছে, কারে দেখতেছে এরকম। তো যে এরকম কি লেগে করে, কিছুক্ষণ পরে আবার শেষ, ঘুমাই গেল গা। তো উঠলে পরে জিজ্ঞেস করতাম কি দেখছো এরকম করছো কেন, কয় না কিছু না আমার মিষ্টি দাও, তো ওই মিষ্টি টিষ্টি খাই, তো এরকম করতো। পরে আবার ওই খালুরে জানাইছি, খালু এরকম এরকম আবার কেন করতেছে, কয় তোমরা মনে কোনো কিছু নিয়মিত পালন করো নাই, ই করো নাই, এটা এই জিনটা আবার ই করছে, তো এরকম। পরে আমরা করলাম যে দেখেন আবার দেখেন কে লেগে এরকম করতেছে। তো এর মধ্যে আবার ওর বাবা ওই ডাক্তারের কাছে গেল, পিজিতে গেল, পিজিতে যাওয়ার পরে আর কি ওখানে ডাক্তাররা বোর্ড মিটিং বসছে, বইসা পরে আবার নতুন করে সব যা যা করার নেই, সিটি স্ক্যানে আমার এটা সব করাইয়া, তো বলে যে মাদ্রাজে নেওয়া লাগবে। তো মাদ্রাজে নেওয়ার লেগে রাজি, পরে তো একটু সময় লাগবো টাকা টোকা নেওয়া যেতে। পরে মধ্যে পাশের বাড়ির আরেকটা ছেলে ছিল, আমার বলো যে আন্টি গাজীপুরে একটা ইয়ে আছে খুব ভালো, ওইখানে চলেন। তো আমি আচ্ছা চলো যাই। পরে নিয়ে গেলাম দান গবেষণায়, ওই লোকটা খুবই ভালো, কৃষি অফিসার ছিল, টাকা পয়সা নিত না, খুবই ভালো ছিল। তো ওনার কাছে নিয়ে গেছি, পরে উনি এক কথায় বললো যে এরকম এরকম ওই যে আসার সময় এরকম হচ্ছে, মানে তো এমন করে গ্যাস ও চুল ছাইরা, মানে আমার মেয়েটার চুলটা খুব বড় বড়, চেহারাও সুন্দর বড় ছিল, মানে দেখতে। পরে বললো যে ঠিক আছে, দিল তাবিজ দিল, দেওয়ার পরে নিয়ে আসলাম। নিয়ে এসে বললো যে এগুলা এগুলা করবা, রাত্রে পানি সিটাই আসইবা, আর ওরা যা যা করার করলো আর কি। পরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে দান গবেষণায় নিয়ে যাই, নিয়ে আসি। তো যেদিন যেরকম বলে, আবার নিয়ে গেলে বলে যে ওষুধ শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, যা যেটা যেটা ঠিক করে হ্যাঁ বইলা দেয় এর কাছে, আবার হ্যাঁ ও জিন দিয়ে কবিরাজি করে। তো নিয়ে আসছি, নিয়ে আসার পরে ও ভালোই চলতেছে, যে একটু ভয় পায় মাঝে মাঝে, খুবই ভয় পায়, কি দেখো নিজেই বলতে পারে না, খুব ভয় পায়। ওর ভয়ের জন্য আমরাও ভয় পাই যে এরকম কি দেখে। তো দেখার পরে ওই ভাইয়ের কাছ থেকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি আর কি ভাই ডাকতাম ওই দান গবেষণার অফিসারটাকে, ওরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে তো খুব ভালোই এমনি এ আছে, ওরে আদর টাদর করতো, তাবিজ দিয়া দিছে, পানি ছিটাইতে বলছে, পানি পড়া দিয়া দিছে, অন্য কিছু না, ওগুলো এ করতে আসছে, খুব ভালো আছে। ভালোর পরে একদিন আবার খুব অসুস্থ হয়ে গেছে, ওই ব্যথা শুরু হয়ে গেছে, আবার ওই এইটাও দেখাইছি ওইখানেও নিয়েছি। তো আবার যখন ব্যথা শুরু হয়ে গেছে, তো ওর আব্বা বললো কি তাড়াতাড়ি করে এখন কি করব। আবার ডাক্তারের কাছে গেল, ডাক্তারে বললো যে হ্যাঁ আপনার তো এরকম অবস্থা খারাপ, রিপোর্টে তো খারাপ আসছে, তিনি আসেন। তো আমরা ওই খালুর কাছে জিজ্ঞেস করি নাই, কিছুই করি নাই, নিয়ে গেল ইন্ডিয়া, ইন্ডিয়া নিয়ে গেল, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, দেড় মাস ওখানে রাখছে, অপারেশন কইরা টুইরা নিয়ে আসছে। নিয়ে আসার পরে তো আবার ভালো ছিল, এক বছর ক্রেস নিয়ে হাঁটতে পারতো। তো এক বছর যখন ভালো ছিল, ভালো থাকার পরে আবার এই সমস্যা, ওইটা তো এই জিন ভূত এগুলা তো লগে থেকে যায় না, এগুলা নানা ধরনের। আর ডাক্তার তো ডাক্তারের ই দিবই। পরে নিয়ে আসছি, আবার ওই শুরু হয়ে গেল এরকম। পরে এখানে অ্যাপোলোতে আবার ডাক্তার ছিল, মাদ্রাজের ডাক্তার, এখানে আবার ভর্তি করলাম। এখানে আবার রেখা 2,50,000 টাকা দিয়ে আসছি, সব কিছুই করে দিয়ে আসার পরে আমার মেয়েটারে আবার নিয়ে আসছি। আসার পরে কি এখন এই যে আছে বাসায় হুইল চেয়ার, হাঁটতে পারে না, কিছু কিছুই হয় নাই। আর ডাক্তারের কাছে নেওয়াতে এটা আরো খারাপ হয়েছে, ওই জিনটা আরো খারাপ করে দিছে। এখনো এখন বাসায় আছে, কিন্তু এখনো অনুভব করে, মাঝে মাঝে দেখে যে ওর পায়ের কাছে দাঁড়ায় আছে, আমি আরো একসাথে শুই, আমার কাছে ওদিক দিয়ে যায় হাইটা যায়, এরকম দেখে আমিও দেখি যে এরকম কে জানি আছে আমার পাশে। তো এমনি টাকা উঠি উঠা দেখি, গরটর খুঁজা দেখি কেউই নাই, ওই পর্দা সরাই সরাই কেউই নাই। তো ও দেখে, ওই দেখে দাঁড়ায় ছিল ঠিকই, আবার বেডিটার আছে ওইখানটা দুয়ার মতন গেল গা, মানে ভয় পায় না, মানে ও দেখতে দেখতে মানে এ হয়ে গেছে গা, ওই এরকম চলে গেছে। তো বললে তো আমি ভয় পাই যে এরকম কয়ে এরকম ভয় পাই। তো এখন আসে মেয়েটা ওই হুইল চেয়ার, আর আমার মেয়েটা ভালো হয় নাই, আপনারা দোয়া করবেন। এটাই জিন তো আছে, জিনেরা আছে, মানুষের খারাপই করে, এরা কোনোদিনও ভালো করে না, যতই ভালো জিন হয় ভালো করে না কারো।
অলরাইট, তো আমরা হালিমা আপার কাছ থেকে তিনটা ঘটনা শুনলাম, এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের সেই বোনটার জন্য। এবং একই সঙ্গে যেটা বলবো, চমৎকার একটা এপিসোড আজকে পার করলাম, এবং অনেকদিন বাদে ভূত স্টুডিওর প্ল্যাটফর্মে বসে সামনাসামনি বেশ কিছু ঘটনা শোনার যে লোভ, সেটা অবশেষে আজকে পূরণ করলাম। থ্যাংক ইউ সো মাচ যারা আজকে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন, এবং আশা করছি পরের পর্বে আরো চমৎকার কিছু ঘটনা আপনাদের জন্য ওয়েট করছে, এবং সেই ঘটনাগুলো নিয়ে আমরা হাজির হয়ে যাব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন সবটা সময় জাগো এফএম 94.4 এর। এবং একই সঙ্গে যেটা বলবো, জাগো এন্টারটেনমেন্ট নতুন একটা ইউটিউব চ্যানেল, যেখানটায় আপনি বিভিন্ন ধরনের নাটক দেখতে পারবেন। তো যারা আসলে নাটক দেখতে ভালোবাসেন তাদের জন্য একটা বেস্ট ঠিকানা দিয়ে গেলাম। মাঝরাতে যাদের আসলে ঘুম হয় না, বা আজকে ভাবছেন যে একটু না ঘুমিয়ে রাত পাস করবেন, সেক্ষেত্রে জাগো এন্টারটেনমেন্টে যাবেন, সাবস্ক্রাইব করবেন, জোস জোস কিছু নাটক দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছে অপূর্ব, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।